This track was downloaded from fusionbd.com.
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আর জি কিবরিয়া আপনার সঙ্গে এই মুহূর্তে রয়েছি এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফ এম 89.2। ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত। এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি। বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছাশক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। আজকে যে জীবনের গল্পটি আমরা এখানে প্রচার করছি সেটি একটি অন্যরকম জীবনের গল্প। এই অর্থে যে আমরা এই জীবনের গল্পটি প্রচার করবার আগে আমাদের ফেসবুকে একটি ক্যাম্পেইন চালাই, সেখানে বিশেষ একটি ভিডিও পোস্ট করার পরে আপনাদের কাছ থেকে আমরা অনুমতি চেয়েছিলাম যে এই পর্বটি আমরা প্রচার করব কিনা। আপনারা সেখানে জানেন যে একটা মারাত্মক রকমের সেক্সুয়াল অ্যাবিউজের ঘটনা ঘটেছে রাজধানীতে, এবং এটা শুধু একটা ঘটেছে বলাটা ভুল হবে, এই লোকের ক্ষেত্রে ঘটেছে এবং তিনি আসলে শারীরিকভাবে কতটা অক্ষম হয়ে গেছেন। এই ভিডিওটা দেখার পরে আপনারা মতামত জানিয়েছিলেন যে আপনারা অনুষ্ঠানটি দেখতে চান কিনা, অনুষ্ঠানটি শুনতে চান কিনা। ওখানে আমরা শতভাগ, আমরা বলবো 99.9% আমরা পেয়েছি ইয়েস, আপনারা অনুষ্ঠানটি শুনতে চান। সেই অর্থে আমরা আজকের এই অনুষ্ঠানে ওনাকে হাজির করেছি এবং উনি হচ্ছেন ফারুক। আমরা ফরমালি যেভাবে যাই সেভাবেই আমরা অনুষ্ঠানটা শুরু করতে চাই। জি, আচ্ছা, আপনার নামটা একটু বলেন।
মোহাম্মদ ফারুক।
বর্তমানে বয়স কত আপনার?
আমার 40 বছর চলতে আছে
এখন। 40 বছর চলছে, ঠিক আছে। আপনি তো দেখতে শুনতে এখন খুবই বাজে অবস্থায় আছেন, বলতে বাজে যেটা বোঝাচ্ছি যে আপনার শারীরিকভাবে একেবারেই নড়াচড়া করার মতো শক্তি নাই। আমাদের ভিডিও যারা দেখেছে ফেসবুকে, প্রিয় শ্রোতা, আপনারা নিশ্চয়ই ওনাকে দেখেছেন। একটা ভিডিও ক্লিপস অনেক আগে আমরা ফেসবুকে দিয়ে দিয়েছিলাম যে অনুষ্ঠানটি আমরা প্রচার করবো কি করবো না, একটু আগে যেটা যে বিষয়ে কথা বলছিলাম, তো আপনারা ওখানে দেখেছেন ওনাকে। তো আপনাদের মতামতের ভিত্তিতেই তো প্রচার হচ্ছে, যে কারণেই বলা। আপনার গল্পটা আজকে কি নিয়ে সেটা মোটামুটি আমাদের লিসনাররা জানে, যেটা সাধারণত হ্যালো 8920 কখনো হয় না এবং খুব সেন্সিটিভ একটা বিষয়, যে কারণেই আমরা আমাদের লিসনারদের মতামত চেয়েছিলাম যে সবাই আসলে জানতে চাই কিনা সচেতনতার জায়গাটি থেকে। কিন্তু আমরা কমপ্লিট আপনার পুরো লাইফের স্টোরিটাই তুলে নিয়ে আসতে চাই। আপনার জন্ম জেলা কোথায়?
বরিশালে।
বরিশালে
শহর।
আপনার আত্মীয় স্বজন বলতে কে কে আছে?
মা বাবা ভাই বোন সবাই আছে।
আপনার মা বাবা ভাই বোন সবাই কি ঘটনাটা জানে, যে ঘটনা আপনি
আজকে শেয়ার করেন? প্রথম আমনুল্লাহ করতে আছি।
আপনি কেন করতে যাচ্ছেন, আপনার জীবনের এত সেন্সিটিভ একটা বিষয়?
এই ঘটনার মধ্যে হাজার হাজার লোক জড়াই দেবে, আমার মতন এগুলো অসুস্থ বহুত লোক করে স্যার, উনি খুব খারাপ।
এবং আপনি সচেতন করার জন্য
আমি চাইতেছি কোন লোক যেন এই ভুলে আর না পারা না দেয়।
আপনিও সামহাও ভুল করেছেন।
আমি অনেকবার ভুল করছি, আজকে আমার আত্মা সবই খুয়েছে আমি।
প্রিয় শ্রোতা, আমরা শুরু করছি ওনার জীবনের গল্প, একেবারে ছোটবেলা থেকে যেখান থেকে মনে আছে আপনার জীবনের গল্প, শুরু করুন, আমি শুনবো।
আমার বাপ মা মধ্যে কোনো মিল দেখালো না, আগে ভিতরে খুব খারাপ সম্পর্ক ছিল, খুব ঝগড়াঝাটি, মানে কেউ সহ্য করতে পারতো না। তো আমি খেলাধুলা করতাম, অনেক বেশি পছন্দ করতাম, ফুটবল সারাদিন পরে থাকতাম, খেলতে গেলে রাত্রে খেলে টেলে আলে আর ঘরে উঠতে পারতাম না, কোনো মসজিদ টসুদে ঘুমিয়ে থাকতাম, আবার পরদিন আবার খেলতে চলে
যেতাম। কয় ভাই বোন ছিলেন আপনারা?
আমি প্রথম ওই সময় একা ছিলাম, এখন বর্তমানে 3, 2 ভাই 1 বোন।
আপনি সবার বড়? জি, আপনি একাই ছিলেন। বাবা কি করতো?
বাবা রিক্সা চালাইতো।
রিক্সা চালাইতো, আচ্ছা। তো বাসায় সবসময় গন্ডগোল ছিল, আপনি ফুটবল খুব পছন্দ করতেন এবং রাতের বেলা বাড়ি ফিরতে পারতেন না, যদি ফুটবল খেলে লেট হয়ে যেত, তাই তো?
না, মানে খেলতে গেলে আর ঘরে ঢুকতে দিত না, কোথাও যে কাম করবে তারপর খাবার খাওয়া নিজেটা নিজে জোগাই আনো।
তো আপনি রাতের বেলা মসজিদে ঘুমিয়ে থাকতেন?
জি,
ভয়ে
ভয়ে মায়ের তো খাইতেই হইত, আর আমার লিখে মায়েরে অনেক মারধর করতো, মায়েরে অনেক মারতো।
আপনার চেয়ে মাকে বেশি মারতো?
যে সামলাতে পারো না তো পোলালে চলে যাওয়া হিন্দা। লাস্ট আমি নিজে সময় চিন্তা করলাম যে পিলের একটা ঘটনা হয়েছে, যে হে খেলাধুলা লোক বহুত কষ্ট করছে, তা আমার মনের ভিতরে একটা শখ জাগছে। আমি ওদিনকে রাত্রি লঞ্চ সুইটে ঢাকাই ভাই স্টেডিয়ামে টোকাই গুলাকে কাজ করি, ফুটবল খেলা আনা না করি।
দাঁড়ান দাঁড়ান এক মিনিট, এটা কত বছর বয়সে? আপনি তখন পড়াশোনা করছিলেন?
আমি কোনোদিন স্কুলে খুব কম গেছি, আমার সবসময় খেলা মনে ছিল ফুটবল।
আচ্ছা, তো ওই সময়ে আপনি একেবারে ছোট বয়সে
7-8 বছর বয়স, আমার সময় শূন্যত হয় নাই,
ওই সময় আসেন আপনি?
ওই সময় ঢাকা চলে আই, আমি ঢাকা উঠে আই, বুলবুল আসেন ক্রিকেট প্লেয়ার আর ছাত্র ছাত্রীরা রক্সি ভাই।
কিভাবে হলো আমি একটু শুনতে চাই, একটু সিরিয়ালি বলেন ঘটনাগুলো কিভাবে ঘটছে ঢাকায় আসার পরে। আমি জানতে চাচ্ছি, কারণ এর আগে তো আপনি ঢাকায় আসেননি কখনো,
না?
তো বরিশাল থেকে আপনি ঢাকায় আসলেন, কিভাবে আসলেন আপনি?
লঞ্চ উঠলাম, ওই প্লেয়ার কথা মনে করো, অনেক প্লেয়ার গল্পটা আমার শুনেছে যে খেলাধুলার জন্য এভেলেবল কষ্ট করছে, কাপড় দিয়ে ফুটবল বানিয়ে খেলাধুলা করছে।
পেলের গল্প করেছে আপনার কাছে, ব্রাজিলের সেই মহানায়ক? না, কিন্তু পেলের গল্পটা আপনি কার কাছ থেকে শুনতেন?
আমার এক এলাকার এক ভাই আছে হানিফ, ও লেখাপড়া করতো, ওর দ্বারা সন্ধ্যার পর ওর দ্বারা বইতাম আমি।
আচ্ছা,
তো আমার এই গল্পটা শুনেইল যে তুই তো জিকি কষ্ট করিস, তোর সাথে অনেক মানুষ অনেক কষ্ট করছে আর এখন বড় বড় প্লেয়ার।
আচ্ছা, এগুলো বলে আপনাকে উৎসাহ দিত?
আমার উৎসাহ দেশ মতো আমি ওদিনকে লঞ্চ করছি ঢাকা ইয়ে করছি।
আচ্ছা, ঢাকায় আসলেন?
ঢাকা আইয়া মানে কি খাবো কি করবো চিন্তা করে পাইতেছিলাম না।
কোন এলাকায় আসলেন? উঠলেন
একদম বাইতুল মোকাররমের সামনে যে বড় টাওয়ার, টাওয়ারে প্রথম ওই জায়গায় আমি উঠছি।
আচ্ছা, তারপর?
তারপর ওই জায়গায় কয়েকটা টোকাই পালাফানে লাগে মার্বল খেললাম, ওগুলো পরিচয় হইল। আর আমার বুদ্ধি দিল যে আমাগুলো কাজ করতে পারবি তুই, কাগজ টোকাগে আমার একটা বস্তা দিল, আমি ওগুলো কাগজ কাগজ টোকাই ওগুলো বেসলাম, খাওয়ানো টাকা উঠতে গেলাম, আমার চিন্তা নেই। পরে জানে ওই যে মানে চব্বিশ তলাটা ওই সাইডে জুলাস ভাই, লিটন ভাই নামে দুজন, আর মজিবর ভাই, ফকুরে বলেন মজিবর ভাই, হেরা মনে করেন হেরা কিছু কিছু লোক জানে ফুটবল খেলতে, বৃষ্টি বৃষ্টি নামলে মানুষের শরীরে কাপড় চুপড় লয়ে যেতে, কামার বাবা করে তুই কাপড় চুপড় দেখ, তুই বই তো ধরে নাস্তা খাওয়াবো
মানে কাপড় চুপড় দেখার জন্য।
হ্যাঁ, দেখার জন্য আমি বই থাকতাম, নাস্তা খাওয়ালে খুব ভালো পেতো আমার সবাই।
আচ্ছা, মানে ওগুলো বসে বসে পাহারা দিতেন?
পাহারা দিতাম, আর হেগুলো খেলাধুলার চেষ্টা চালাই দিতাম, মিস করে বই থাকতাম না। বিলাল ভাই এমন আছে স্টেডিয়ামে, এমন বিলাল ভাই।
আচ্ছা
আচ্ছা, হে আমার খুব ভালো পেতো।
আচ্ছা,
পরে আস্তে আস্তে হেগুলো মিশে গেলাম। পরে এক পর্যায়ে স্টেডিয়ামে মালাবাই নামে একজন লোক আছে, স্টেডিয়ামের যত টোক আছেন হ্যাঁ সবারই হে কাজ দেয়, হ্যার লাগা পড়ছিল হে আমার স্টেডিয়ামের ভিতরে ঢুকতে দিল। পরে কাজ করতে করতে পরে পড়েছিল ক্রিকেট প্লেয়ার রফিক ভাই, বুলবুল ভাই আছে না, বুলবুল ভাই
কেমনে পরিচয় হলো?
হে বরিশালে খেলতে গেছিল, বাজার রোডে খেলতে গেছিল, সেই সময় হ্যাল্লা হারে আমি দেখছি 101 রান করে সবাই, আমি এই কথাটা মনে রাখছিলাম। পরে সব টোকাইগুলো লাগে বই রেছি, হে আমার ডাক দিস, আমার গায়ে কোনো গেঞ্জি আসল না, আমার ডাক দেখো তোর বাড়ি কমকে বলছিল, কম তোকে বলেছিল খেলতে গেছিলাম, আমি চিনি তো, আমি 101 রান করেছিলেন, তুই আমার চেঞ্জেস তাহলে। তারপর তারা একটা সিধু একটা গেঞ্জি গিফট করছিল, ভারত সিধু আছে না, এগুলো র্যাক সাদা লাল র্যাক র্যাক একটা গেঞ্জি, হে হারে গিফট করছিল, হে গেঞ্জিটা আমার ব্যাগে কোনো বাইর করে আমার দেশে গেঞ্জি তো অনেক বড়, প্যান্টের মধ্যে ঢুকাইয়া একটা শর্ট প্যান্ট দিয়েছিল আমার, এই পরে থাক। এই হার লাগে মনে করেন মোটামুটি হলে তাই হ্যাঁ হার আসা বই থাকতাম, হে কোন সময় প্যান্টের ব্যাগ লই আমি স্টেডিয়ামের ভিতরে ঘুরতে যাইতাম, যেদিকে যেতে যাইতে কইতো যার সব 20-50 টাকা দিতে ওই দাম খাইতাম। পরে মনে করেন পরিচয় হলো রক্সি ভাই লাগে, মহামডানে খেলতে সময় রক্সি ভাই। পরে হে আমার একটা জার্সি দিল 20 নম্বর, ও আরামবাগের, আরামবাগে যখন খেলতে হয় আরামবাগের টিমের একটা জার্সি দিল 20 নম্বর প্যান্ট আর জার্সি, এটা তুই গায়ে দিস।
রাতে থাকতেন কই?
স্টেডিয়ামে বারান্দায় ঘুমাইতাম।
ওখানে কি আর কেউ ঘুমাতো নাকি?
অনেক বহুত পোলাফন ঘুমাইতো।
এখনো ঘুমায়?
এখনো ঘুমায়, আমি এখনো তো ঘুমাই হয়নি,
ওখানেই ঘুমান,
এখানে ঘুমাই, সামনে রান আওয়ার আগে আমি এখানে ঘুমাই।
স্টেডিয়ামের কোথায় ঘুমান? এটা স্টেডিয়ামের,
স্টেডিয়াম পুরো স্টেডিয়ামের ভিতরে লোকজন ঘুমায়,
ওইখানে আপনি ঘুমান?
আমি আমার পছন্দ মতন একটা জায়গায় মনে করেন শুয়ে থাকে। যাই,
আপনার আসবাবপত্র কি আছে?
কিচ্ছু নাই, এই যে একটা লুঙ্গি আছে, একটা লুঙ্গিটা নিচে লাসি, আর জুতাটা মনে করেন একটা পলিথিনের মধ্যে ঢুকাই মাথার তলে দিয়ে থেয়ে দিই, আর কিচ্ছু নেই।
সারাদিন কিভাবে টাকা পয়সা কই পান?
পরিস্থিতি যদি কেউ কাজ লাগে মেলে দেখাটা হয় তাহলে তার আমি কথাটা কই যে ভাই এই সমস্যা আছে,
10-4 টাকা পয়সা যা দেয় ওইটা দিয়ে নিজে খান আর রাতের বেলায় ঘুমায় থাকেন।
হয়তো
ভিক্ষার জন্য হাত পাতেন?
মানে কেউ কাছে সরাসরি হাত পাতেন যে দাঁড়াই ভাই আমি সমস্যা আছে, যদি এগুলো কেউ বলে আর যদি কেউ কিছু দেয় তাহলে ওইটা নি, ডাইরেক্ট হাত পাততে পারি না, আজে বাজে কথা কামানছি।
প্রিয় শ্রোতা, আজকে যে গল্পটি আমরা এখানে তুলে ধরছি সেখানে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম আসবে, যেটি যদি সুবিধাজনকভাবে তাদের নামগুলো প্লেস করা যায় সেক্ষেত্রে আমরা সেটা প্রচার করবো, আর যদি বিষয়গুলো খুব সেন্সিটিভ হয়, তাদের মান সম্মানের বিষয় জড়িত হয়, সেক্ষেত্রে আমরা নামটাগুলোকে মিউট করবো। সো আপনারা প্রথমেই ওর সঙ্গে কথাবার্তা বলেই বুঝতে পেরেছেন যে ও আজকে যেসব ব্যক্তিদের নাম বলছে তারা ন্যাশনালি অনেক বিখ্যাত। ওকে বলুন, তারপর?
তারপর স্টেডিয়ামে থাকতে 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 তারপর দেখা গেল খুব ভালো সম্পর্ক হয়ে গেল। ওই সময় একটা প্লেয়ার বাংলাদেশ টিমে একটা ইয়ে ছিল, প্রেসিডেন্ট কাপ হয়েছিল একটা, তো ওই সময় ওমান্স এর প্লেয়াররা আইছিল, তা আমার আমি কালো দেখে তো আর আমার বেশি পছন্দ করছে। আমার ডিউটা ছিল একলি গরম চা, রংসা, লেবু আর একটা বরফের টুকরো, এই নিয়ে প্লেয়ার গো মানে যে 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 সাইডে যে সাইড হ্যাঁ দিয়ে তৈত এই দায়িত্ব দিয়েছিল আমার, ওমান্স এর প্লেয়াররা আমার খুব পছন্দ করছিল। পর পর যেদিনকে খেলা শেষ হবো ওরা তো ঠকে গেছে, ওরা তোকে দেশে চলে যাবে, পূর্বাণী তৈরিছিল আগে, তারপর আমার একটা সিক্রেট খোসার মধ্যে ডলার দিছে, সরাসরি দিতে পারে না, জানলা দিয়ে ধরে মেলা মারছে, আমার গায়ে পড়ছে, ওই এক হিরুন্সি দেখছে আমার, লড়াতে লড়াতে স্টেডিয়ামের ভিতরে লয়ে গেছে। আমি যাই টাকাটা আমার পরিস্থিতি দেখা আছে, হ্যাঁ ধরে ডলারটা দিলাম ভাঙ্গাই, আমার কত 1000-2000 থার মতন মনে দিছে, ওই লাম বাড়ি চলে গেছে, আর আমার স্টেডিয়ামে থাকা হইল না।
কতদিন পরে আনুমানিক কতদিন পরে বাড়ি গেলেন?
9 মাস, আমার মা কইছে আমি 9 মাস পর হে আমার দেখছে,
9 মাস পরে বাড়ি গেলেন, এই এতটুকু টাকা নিয়ে 9 মাস পরে। 9 মাস বাড়ির কথা মনে পড়তো না?
মনে পড়তো না, আমার খালে মনে মতো সকাম পিলার ওমু সবল্লা খালে খেলাধুলা পরে থাকতাম, আউটডোর স্টেডিয়াম মনে করেন আউটডোর স্টেডিয়াম না আছে না, যেটার মধ্যে আমি মনে করেন গাড়ি পার্কিং টা করছে, ওইটা ছিল যে খেলাধুলা ওই হ্যান্ডবল খেলা তৈরির ভিতরে, ওইটার মধ্যে বেলাল ভাই আমাকে কাবাডি খেলার লোক টোকাই গোল একটা টিম করছিল, টোকাইগো টিম কাবাডি, এটার মধ্যে আমি খেলছি, তারপর পাইনিয়ার খেলছি আমি, আমি অনেক লাগালাগাল বিভিন্ন জায়গায় খেলতে যাইতাম, ছোট মানুষ কিন্তু আমি মনে করেন মিডফিল্ডে খুব ভালো খেলতাম, আমার সবাই লয়ে যেত লক্ষ্য, খালে মনে একটা আসা প্লেয়ার পারলাম না।
ঠিক আছে শুনি, আমরা 9 মাস পরে বাড়ি গেলেন, তারপর
বাড়ি যেয়ে মনে করেন মা বাবার লাগে মিস্ত মিস্ত কেমন জানো ঢাকার কথা ভুলে গেলাম। পরে এক পর্যায়ে মনে আমার হানিফ কাকে কাকি যে তুই ঢাকার কি অবস্থা, তুই তো গেলে জিত করে পেলারই দেখাবি আমাকে।
ওই যে লোকটা আপনাকে পেলের কথা বলছে,
তোর ঘটনাকে তুই তো মনে করেন হ্যাঁ সব ভুলিয়ে গেলি। আবার আমি লঞ্চ উঠলাম, ওর কত লগালগ আমি লঞ্চ উঠছি, আমার তো ভাড়া লাগে না। লঞ্চ উঠতে আবার ঢাকা এলাম, আবার মনে করেন হ্যাঁ রইলাম। এক পর্যায়ে একজনের লগে পরিচয় এলো, ফুটবল প্লেয়ার, পুলিশ টিম, আইজি টিম আছে, আইজি টিমের সেলিম স্যারের লগে পরিচয় এলো। সে কাকা আমরা তো টিম রাখছি, তা তুই আমাকে টিমের লগে থাকবি, তোর বেতন দেবো, খাওয়া হলো আমাকে লগে সব। এই আমি হ্যার কত মতন উত্তরে চলে যায়, হ্যাঁ লগে থাকতে 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 একজন মনে করেন আইজি টিমের যে গোলকিপার ইমরান ভাই, আমার এবিলে জীবন মানুষের কারে না, তুই ড্রাইভিং শিখ। আমি বললাম হ্যাঁ কথাটা ঠিক করেছে, আমার বুঝালো যে এই সমস্ত কাম করে তোর জীবন চলবে না, প্লেয়ার তুই হইতে পারবি না, সবার কপালে নাই। সবাই যদি প্লেয়ার
আছে, খুব ভালো খেলতেন আপনি।
হ্যাঁ আমি মিডফিল্ডে খুব ভালো খেলতাম, বানাই বল বানাইনি, আমার অনেক ভালো ভালো পারতাম, খুব ভালো বল বানিয়ে দিতে পারতাম, গায়ে পা আসলো না কিন্তু আমার, কিন্তু আমি এই জিনিসটা খুব ভালো পারতাম।
আচ্ছা তো আপনাকে কে পরামর্শ দিল
ড্রাইভার? ইমরান ভাই, উনি হচ্ছে যে আইজি টিমের গোলকি
গোলকিপার। আচ্ছা আপনার কত বছর বয়সের দিকে আনুমানিক মনে আছে?
নয় দশ
কত সালের দিকে মনে আছে ড্রাইভারই কথা পরামর্শ দিল আপনাকে?
এটা স্যার 95
পরামর্শ দিল। তারপর
পরে আমি বললাম ঠিক আছে, আমি আবার বরিশাল আইলাম। আমাকে বাসা তো কোর্টের সামনে অনেক ডিসি গাড়ি ঘুরে, ডিসি এডিসি জেনারেল গাড়ি ঘুরে থাকে, তো হ্যাঁ যে ক্লিনার সে খুব দুর্বল, একটা গাড়ির বেশি দুটো গাড়ি ধুতে পারে না। শুকনো মানুষ তো আমার যে ওস্তাদ বর্তমানে প্রথম যে ওস্তাদ আমার, আমার দেখা কথা থেকে তো গাড়ি দিতে পারবো। প্রথম দিন আমার একটু গাড়ি চালানো আকপিস করালো, আমি লোভে পড়ে গেলাম, আমি গাড়ি চালাতে পারি। পরদিন আমি নিজে মনে করেন গাড়ি চাবি লই, গাড়ি চালাই ভেঙ্গে সুরে গাড়ি লই, গাড়ি থুয়ে বাস পলাইছি।
আচ্ছা
ডিস্ট্রিক্ট নাজির আমার খোঁজে গাড়ি বাংলা কামনে ডিসের গাড়ি।
আচ্ছা
আমি যে মনে করেন বাসায় বই রয়েছি, পরে হেরে হেরে কামনে কামনে জন্য এটা ম্যানেজ করছে, করে আমার খবর দিছে তোর কোন সমস্যা নাই, কারণ লোক তো নাই গাড়ি দেবে কেডা। এর মধ্যে একটা ঘটনা আছে, রহমান বিশ্বাস আছে না প্রেসিডেন্ট আছে, উনি বরিশালের কাছে সার্কিট আছে, গাড়ি দেওয়ার লোক নাই। আর আমি তো মনে করেন ভয় পলাইছি, কারণ গাড়ি দেওয়ার লোক নাই, ওনার তো চাকরি যাওয়া অবস্থা, আর প্রেসিডেন্টের গাড়ি অপরিষ্কার। পরে আমার কথা সবকিছু বললে আমার খবর দিছে, যাওয়ার খবর দে। পরে আমি আর গাড়িটা ধুয়ে টুয়ে দিয়ে ই করছে, তারপর মিট হয়ে গেছে জিনিস। আস্তে আস্তে ড্রাইভিং শেখালাম, আমার যে শুকনো ওস্তাদ খুব দুর্বল, বেশি শিখে না, খালি একটু আকপিস করা শিখেছে, ওর মধ্যে দিয়ে আমি মনে করেন পুরোটাই করে লেছি। পরে মনে করেন লাইসেন্স করতে পারি না, ম্যাজিস্ট্রেট মাহবুব স্যার আসলো, ওনার আমার একটু ভালো সম্পর্ক হয়ে উঠছিল।
আচ্ছা কিভাবে সম্পর্ক হলো?
ওই যে উনি যখন অফিসে যখন মনে করেন ডোকেটাকে সালাম দিতাম, আর মনে করেন ব্যাগটা ধরে নিয়ে আর অফিস রুমের মধ্যে ডুয়ে লয়ে যেতাম লক করে, হয়তো মনে করেন উনি আমার খুব ভালো পাওয়া শুরু করলো। পরে উনি ওনার ডিউটি পারল লাইসেন্সে।
আচ্ছা
লাইসেন্সের এডি আছে না ভেহিকল ইন্সপেক্টর, এই ভেহিকল ইন্সপেক্টর তো ঘুষ খায়, ঘুষ খাওয়া বন্ধ করার লোক ওনার এডিএম স্যার ওনার ওহানি দিল যে তুমি ইন্টারভিউ নাও।
আচ্ছা
পরে আমি যে স্যার দিলাম, স্যার আমি তো মনে করি লেহা পাড়া জানি না, আমি কেমন কি করবো স্যার, গাড়ি চালাই দেখাইতে পারবো কিন্তু লেহা পাড়া কাম পারবো না স্যার আমি, তোমার ফর্মটা আমার দাও। এই ফর্ম গুলো নিজে দেখাইয়া দিয়ে দেশে কাজ দাও, তুমি ফিল্ড টেস্ট থেকে খালি ফিল্ড টেস্ট আমার গাড়ি দিছে এডিএম স্যারের গাড়ি আমার দিছে। আমি সামনে কাছে বেগাইছি, আমার কাছে আর লাগবে না, যাওয়াইছে আমার লাইসেন্স হয়ে গেছে। তারপরে ঢাকায় ঢুকলাম, এক বড় হারুন ভাই নামে এক লোক দ্বারা আইলাম, চাকরি করে উত্তরায় এক আদমের চাকরি দেয় প্রথম আমার।
কিসের চাকরি?
আদম, আদম
মানে আদম ব্যবসায়ী।
হ্যাঁ এক চাকরি দেয়, এই চাকরি দিয়ে শুরু করলো বিমানের ক্যাপ্টেনের চাকরি দিলাম হেন্দে, মানে 10 দিনের মধ্যে আমার ইয়ে হয়ে গেল সালান দেখে ক্যাপ্টেন, তুমি আমার গাড়ি চালাবে।
উনার সঙ্গে পরিচয় হলো কিভাবে আপনার ক্যাপ্টেনের সঙ্গে?
ক্যাপ্টেনের ক্যাপ্টেনের বাসায় আদম ভাড়া থাকতো।
সমস্যা হচ্ছে আপনার?
না ভাইয়া,
চোখে দিয়ে পানি পড়তেছে যে
মানে কোনদিন সামনে সামনে হয়নি তো ভাইয়া।
কোন সমস্যা নাই, আপনি আরামসে বলেন, রিল্যাক্সলি বলেন, দরকার হলে আরো সময় নেন।
পরে ক্যাপ্টেন হিসেবে আমার নিয়া, হ্যাঁ বিমানের ক্যাপ্টেন আসলো, হ্যাঁ ডিউটি করতে রইলাম, করতে রইলাম, আস্তে আস্তে আমার মানে পরিবর্তন হইতে আছে, পরে লাগলাম এবি ব্যাংকে চাকরি।
মানে খুব দ্রুত আপনার উন্নতি হচ্ছে?
খুব দ্রুত আমার চাকরির পরিবর্তন হইতেছে।
ওর উত্থানটা বুঝতে পারছেন, মানে একেবারে গ্রামের রজপাড়া গায়ে থেকে উঠে এসে ও কিভাবে ড্রাইভিং শিখে বড় বড় গুণী মানুষদের ড্রাইভার হয়েছে, গাড়ির ড্রাইভার, এবং ওর উত্থানটা আপনারা দেখতে পাচ্ছেন যে কত ড্রামাটিক্যালি, কত দ্রুত। আচ্ছা বলুন তারপর।
তারপরে আমি একদিন মনে করেন যে ম্যাডাম স্যারের যে বউ বেবি ব্যাংকের স্যারের বউ, উনি খুব রাগী মানুষ, ওনার লামার লাগে কথা কাটাকাটি গাড়িতে বইয়া। আমি ক্যান্টনমেন্টের দিয়ে মনে করেন যে আমি ইসিয়া ধরছিলাম, আজিমপুর একটা কমিটি সেন্টার আছে, ওই কমিটি সেন্টার দাওয়াত খাইতে আওয়াত আছে, তা স্যারের আমরা লইয়া তারপর একলাগে দাওয়াত খাইতে যাবো। কিন্তু ম্যাডাম আমার এমন ভাবে মনে করেন ঝগড়া লেগে গেছে গাড়ির ভিতরে বইয়া,
ঝগড়া লেগে গেছে,
হ্যাঁ ঝগড়া লেগেছে, কিন্তু আমি সহ্য করতে পারবো, আমি কইতে স্যার আমি গাড়ি চালাইতে আছি। কৌশিকঘাতের মুখে এক সময় একটা টেম্পু, যে লেগুনে বড় টেম্পু গুনি আছে না, টেম্পু মারিয়ে দিই, আমার বন্যাটা একদম মনে করেন ভাঙ্গে পিছনে চলে যায়।
এটা কি ওনাদের ঝগড়ার ইম্প্যাক্ট?
ঝগড়ার কারণে আমার সেন্স আসলো ওনার দিকে, গাড়ি চালানোর দিকে আসলো না।
একটা বিষয় এখানে একটু সবাইকে সতর্ক করতে চাই, বিশেষ করে রিক্সাতে যারা চড়েন, রিক্সাতে বিশেষ করে কাপল যারা আছেন, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এবং অনেক সময় হাজব্যান্ড ওয়াইফ যাই হই না কেন, রিক্সাতে উঠলে আমরা এমন ভাবে কথা বলা শুরু করি বা এমন আচরণ করি আমরা ধরেই নেই যে রিক্সাওয়ালা কিছু শুনছে না। একইভাবে সিএনজিতেও আমরা এই ধরনের আচরণ করি অনেক সময় এবং গাড়িতেও, কিন্তু অত্যন্ত সেন্সিটিভ বিষয়গুলো আমরা অনেক সময় এই জায়গাগুলোতে করে ফেলি এবং আমরা ধরেই নিই যে তারা আসলে কিছু শুনছে না, কিন্তু তারা শোনেন। এই তৃতীয় পক্ষকে আমরা অস্বীকার করি, আসলে অস্বীকার করার কিছুই নাই এবং এটা তাদের উপরে ইম্প্যাক্ট ফেলে। এবং এই যে অ্যাক্সিডেন্টের কথা বললো, এরকম অ্যাক্সিডেন্ট হওয়ার হামেশাই হয়। সুতরাং গাড়িতে উঠে যত সম্ভব নিজেদেরকে কন্ট্রোলে রাখুন এবং এটা আপনার জন্যই ভালো। বলুন তারপর।
অ্যাক্সিডেন্ট করার পর স্যারে আমার অনেক ভালো জানতো, উনি আমার খুব পছন্দ করতো। স্যারে উনি দুইটা সাল দুই মায়ের স্কুলে নাম আনা, উনি গাড়ি পেতেন, উনি নিজের গাড়ি পেতেন।
আচ্ছা,
ব্যাংকের গাড়ি কিন্তু উনি গাড়িতে উঠতে পারতো, উনি বাসে যেত। পরে মনে করেন ম্যাডাম বলে ঝগড়া ঝগড়া অর্ডার পর গাড়িটা দেওয়ার ওই করলাম, স্যার আমার খুব ক্ষেপি করলো। পরে ওই আমার টাকা পয়সা দিলে লাইট লুট কিনে আর আমি চিন্তা করলাম কি আমার মনে হয় চাকরি নাই, আমি লাইট লুট কিনে দিই আর কিছু টাকা আমাদের রাখিয়ে দিয়া আমি গেছি গেম, স্যার আমি চাকরি করবো না। তখন দাঁড়িয়ে পড়লাম, আইয়ে মনে করেন যে পল্টনে এক পাকিস্তানের চাকরি লইলাম। আর চাকরি করতে 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 মনে করেন যে পরিচয় হইলো যে মনে করেন রেন্টে কারের ডিলার বেগ লোক। আমার চাকরি হঠাৎ করে একদম চলে যায়, দেলার বের করলাম, দেলার বে আমার তো চাকরি নেই আর আমি কি করবো, তুমি আমার রেন্টে কারে ভর্তি হও, তোমার তো গাড়ি চালানো আমি দেখছি ভালো, তুমি রেন্টে কারে ভর্তি হয়ে রেন্টে কারে ঢুকলাম।
কত সালের দিকে?
2007 বা 2008 হইবে।
আচ্ছা আচ্ছা, ওকে।
ঢুকলাম, ঢুকার পর মনে করেন হ্যাঁ গোল আমার 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 ট্রিপ মনে করেন লাগাবন্ধে লাগিয়ে রইল, সমস্ত যে আমার একবার নেয় এই আই আমারই খোঁজে ওই ছেলেটা দেন।
ওকে,
পরে মনে করেন বাবুদার নামে একজন লোক আছে হিন্দু,
ওকে,
উনি আমার হ্যাঁ গাড়ির লোক সেট করে যে হ্যাঁ চারজন পার্টনার তো তারা নিজের নিজের বই আমার সেট করে দেওয়ার এই গাড়িটা দিয়ে দাও, ও আর ট্রি পেছে বেশি শুরু করে আর পিছনে আমি আর তাকাইনি, আমি চলতেই এসি। আমার কাজ চলতে আছে, আমি কোন সময় মিস যাই না। আমি পিছনে একটু ঘটনা রেখেছে বলতে চাই, আবার এমপি আলালবের 2001 নির্বাচনের সময় আমার আমার গাড়ি ভাড়া নেই বরিশাল দিয়ে, তা আমি নির্বাচনে 2001 হেলাগ মনে করেন থাকি সবাল্লা ভালো পরিচয় হয়ে যায় আমার লাগে।
আচ্ছা,
একদিন রাত্রে মনে করেন যে আলালবার কিছু লোকজন গণ্য দিয়ে আগুল যারা দিয়ে দিতে হইবে রাত্রে 2টার সময়, হঠাৎ করে হাগতের কিছু বাহিনী আছে রাত্রে রাত্রে পার করে দিতে হইবে। পরে আমার কলে তোমার গাড়িটা আছে খালি আমি কাছে আছে স্যার, কথা আমার লোকজন গণ্য একটু দিয়েও গণ্য দিয়ে আগুল যারা দিয়ে বা, তা আমার কাছে আমি রাত্রে রাজি হয়ে গেছে ভাড়া বেশি দিছে আমি রাজি গেছি, তা আমি রাত্রে দিয়ে আসার সময় গাড়ি রাত্রে অ্যাক্সিডেন্ট করি আমি রাত্রে। একটা প্রথম একটা হুন্ডা মারে হুন্ডা লাগছে না, পরে এক রিক্সার মধ্যে যাত্রী মহিলার পুরুষ ডাক্তার একজন কানের পর্দা ফেলছেন একজন বুক ফেটে যায়।
আপনার
না না আমার গাড়িতে, পরে আমি গাড়িতে উড়ে মেডা বরিশাল মেডিকেল ভর্তি করি।
আপনার গাড়িতে ধাক্কা লাগে আমি ঠিক বুঝলাম না,
মানে ওই যাত্রী নামিয়ে দেওয়ার সময় রাত্রে আমি একটা প্রথম একটা হুন্ড অ্যাক্সিডেন্ট করে, তা বয়সঠাল আমি গণ্য ইসে ঢুকি উজিরপুর ঢুকি অবিবের এলাকা অবি আর এলাকায় ঢুকে, তো ওই এলাকা আমার লোকজন আছে আমি সিনিয়র ইলেকশনের সময় সবাই তোমার কিছু করতে পারবেন এই চিন্তা ছিল মাথায়, হ্যাঁ এলাকা যখন ঢুকছি না তখন খুব বড় একটা রিক্সা আপনি নাড়া আছে না ধান ধান কেটে রাস্তার মধ্যে ফালাই রাখছে, তো রিক্সাওয়ালার মনে খুব সম্ভব আমার গাড়ি চালানোর মতো যেটা আমি বুঝতে পারতেছি, রিক্সাওয়ালার মনে যাত্রী কাছে রিক্সা ঘুরাও তা রাস্তা তো সরে দুই পাশে নাড়া ফালাই রাখছে রাস্তা কোনো কম কম কমে গেছে রাস্তা, তা আমি তো মনে করছি টাইনে যাইতে আছি যে আমার শহর উঠতে হবে, তো রিক্সাওয়ালা করছে হঠাৎ করে গাড়ি ঘুরিয়ে ফেলেছে আর আমি মারি দিচ্ছি রিক্সাটারে, ওই যাত্রী দুজনে পড়ে গেছে মহিলা একটা পুরুষের দুজন হিন্দু। পরে মনে করেন আমি গাড়িতে তাকে উঠলাম, আমি বললাম খবর দাও কেউ ধরবেন না এটা এমপি সাহেবের গাড়ি যাও আমরা বুঝবো, আপনার গাড়িতে রুগী উড়ে দেন আমি লইয়ে যাই আগে, এই দুজন আমি উড়ে বরিশাল মেডিকেলে নিয়ে ভর্তি করি, ভর্তি করে আমি গাড়ি পলাই পড়ি আইয়ার রাত্রে বিকেল 4টার সময় দুজন মারা যায়। পারলাম না
বাঁচাতে পারেন না,
পারলাম চেষ্টা করছে কোন ড্রাইভার আসবো রিক্স লো না যে রুগী লইয়া মেডিকেলে ভর্তি করছে, আমার কাগজপত্র দেখে ম্যাজিস্ট্রেট আমার জামিন দিয়ে দিছে।
ম্যাজিস্ট্রেট জামিন দিয়ে দিল মানে? ঠিক বুঝলাম না, আপনাকে ধরছিল নাকি?
আমি আমি সারেন্ডার কোর্স সারেন্ডার করছিলাম।
কেন?
আমার নামে তো মামলা হয়েছে
ওই এই রোগী তুলার কারণে গাড়িতে।
হ্যাঁ না না না, আমি গাড়ি এক্সচেঞ্জ করছি না, গাড়ির নাম্বারটা আমার গাড়ি হুদ্দা জব্দ হয়ে গেছে।
আচ্ছা,
থানা ধরে হয়ে গেছে।
আচ্ছা,
নেওয়ার পর আমার নামে মামলা হয়েছে, বাপ ঠিকানা যে একটা একজন ধরা পড়ছে আমার হেল্পারটা ধরা পড়ছে, সবকিছু কয়ে দিয়েছে আর কোর্টের পিছনে বাসা আমাকে তো সবাই এসে নেই। মামলার পরে আমার মামলায় লেখ খেয়ে দিয়ে গেছে পুলিশ দারোগা ইমরান স্যার ভালো আসলো যে ড্রাইভার চেষ্টা করছে যে বাঁচানো পারে নাই মেডিকেলে ভর্তি করছে, এই কথার উপরে আমার জামিন হয়েছে। আমার যে উকিল আসে লো এ কথা স্যার এই ছেলে যদি খারাপ হতো তাহলে রুগী মেডিকেল আনতে না রাস্তায় ফেলাই থেকে যেত, এর চেষ্টা করছে বাঁচানো পারে নাই,
এই জামিন হয়ে গেল,
জামিন হয়ে গেল। পরে আল্লাহ জামিনের আগে আমি খুব ভয় পেয়ে গেছিলাম,
মানে জামিনটি আপনি জেলে গিয়েছিলেন?
না আমার যাওয়া লাগে, যাইতে হয়নি। আমি পাটুলি কাটে মিসেল করিয়ে ফেলাইছি। যেহেলা উড়ে হলে ভেবে এত টাকা দেবো পর আল্লাহর কাছে প্রার্থনা করলাম আল্লাহ যদি আমি মাপ পাই তাহলে আমি এটা মেয়ে বিয়ে করবো
মানে আপনি প্রার্থনা করলেন
আল্লাহর কাছে একটা প্রার্থনা করলাম আমি খালার যে জামিন পাই আমি খুব ভয় পেয়ে গেছিলাম যে মার্ডার মানে ও স্বাভাবিক মার্ডার মানে তোমার এই কেসে মানে সাজা আমার এবিল হইবে আমি ভয় জানতাম না যে গাড়ি অ্যাক্সিডেন্টের মার্ডার আর ওই ম্যাটার এক না বুঝতাম না আমি পরে আল্লাহ ঠিকই যখন আমি দেখছি আমি জামিন পেয়ে গেছি তখন আমি মনে মনে করছি যে আমি একটা এতে মেয়ে বিয়ে করবো পরে আমি বিয়েটা করি আমি সুন্দরবন লঞ্চের নাম শুনছেন তো আপনি মনে হয়
সুন্দরবন লঞ্চ
জি এই সুন্দরবন লঞ্চের মালিক আছে জন্টি শেঠ হ্যাঁ চাকরি করতাম আমি
আচ্ছা কিসে চাকরি করতাম ড্রাইভারিং
ড্রাইভিং
ওকে
তো আমার এই তেরার সময় রাত্রে একটা মোবাইল দিয়ে মিস কল হইতো
অকারণে মিস কল আসতো
হ্যাঁ অকারণে মিস কল হইতো আমি কোন সময় ব্যাক করতাম আমার অভ্যাসকে আমি কোন সময় করি ব্যাক করি না
আচ্ছা
তোমার যাতে কথা করার ইচ্ছে তা তুমি সরাসরি করে কিন্তু সারা রাত বই খালি মিস কল হইতো সারা রাত বইয়া ঘুমাইতে পারতাম না পরে এক সময় ব্যাক করলাম করার পর হল্লা মাল্লা কথাবার্তা হইলো আমি জিজ্ঞেলাম তোমার কে কে আছে আমার কেউ না বাপ মা না তখন তো মনে করেন আমার তার প্রতি একটু দুর্বলতা লাগিয়ে গেল আমি তো একদিন খুঁজে মনে মনে
আচ্ছা তো ওর নাম কি ছিল
ফিরোজা
ফিরোজা আচ্ছা
পরে মনে করেন হাল্লা আমার লাগে একদিন মনে করেন যে রাত্রে কথা কি যে আমি তুমি এক কাপড় বরি চালাইতে পারবো আমি পারবো
মেয়ের সঙ্গে কি আপনার পরিচয় হয়ে গেল
ফোনে ফোনে
সম্পর্ক কি হয়ে গেল
আমার লাগে সম্পর্কটা এগুলো হয়ে গেল
আচ্ছা
তো আমি জিজ্ঞেস করলাম যে তুমি এক কাপড় বরিশাল আইতে পারবো পারমু
আচ্ছা
বহু সাতটার সময় উঠতে আমার ফোন দিয়েছে আমি কিন্তু গাড়িতে আমি বিশ্বাস করিনি
আপনার সঙ্গে ফোনে কথোপকথন হওয়ার কতদিন পরের ঘটনা
তিন মাসের
মধ্যেই আচ্ছা তারপর
পরে আমার গাড়িতে উঠে সাতটার সময় উঠে আমি গাড়িতে আমি বিশ্বাস করিনি জিনিসটা আমি মনে করেন বাসায় ডিউটি করতে আছে ম্যাডামের আর বাচ্চা করে ডিউটি পরে মনে করেন চারটার সময় আমার বরিশাল ফোন দিয়েছে আমি নতুল্লা বাস
কিসের লাগে
নতুল্লা বাস আমি বাস স্ট্যান্ডের নাম আছে নতুল্লা বাস তখন আমি আমার পাশে একটা ছোট ভাই আসল রফিক নামও আমার সবসময় কাজ আমি রফিক ঘটনাটা তো ঠিক আছে এভেলেবল ঘটনা মেয়ে তাই পড়ছে চল ফারুক আগে দেখে লই আচ্ছা ঠিক আছে চল যাই এই রিক্সা গেলাম যাই আমার দেখে তো পছন্দ হয় না দেখেছে মা ভাই সম্ভব না
মানে যত কিছু মন থেকে নিয়ে নিতে পারছে না
মানে আমার আমি মনে করছি কি করবো কান্দি দেবো না আমি ফিরে আইফোর মান আর আমি রফিক কি করবো ফারুক ভাই বরিশালের লোকজন মাইয়া তোর দ্বারা আছে কোন একটা খারাপ কিছু করবো টেটে গেল তোর নাম কইবে মা হুদা দিয়ে মনে কর নারী নির্যাতন মামলা ফিরে যাবে
মেয়েটাকে দেখে পছন্দ হলো না কেন
মেয়েটা মানে দেখে মানে বয়স্ক মনে হইতেছে
বয়স্ক মনে হইতে মানে চেহারা ছবি দেখে আমরা পছন্দ হয়নি
না
আচ্ছা
আগে বাসা লই এলো তারা বুঝে হয় না দরকার কিছু টাকা পয়সা দিয়ে বিদ্যুৎ আগে বাসা লই এলো
আগে বাসা নাও আপনার বন্ধুই পরামর্শ দিচ্ছে
আমি কো হাতর বুদ্ধি ঠিক আছে আল্লাহ তো যাই তারপর আরো মনে করেন যে আমার তো বাসা আসল আইলাম সানমিয়ার নাম আছেন
না আমি নাম শুনিনি
মেয়ের প্রার্থী আসলো বরিশালের
আচ্ছা আচ্ছা
হ্যাঁ ভারপুল আসল ওইটা রফিক
ওকে ওনার বাসা নিলেন
হ্যাঁ হ্যাঁ বাসার পিছনে ভাড়া থাকতাম বেসলে রাখলা
প্রিয় শ্রোতা আপনাদের এখানে সবাইকে একটু নোটিফাই করছি আজকে যে গল্পটা এখানে রিভিল হচ্ছে হুইচ ইজ কোয়াইট সেন্সিটিভ এবং অফকোর্স ইস আ 18+ স্টোরি ইন এ সেন্স সচেতনতার দিক থেকে প্রাপ্তবয়স্কদেরই আমরা শুনতে বলবো এই গল্পটা এবং এই গল্পটা শোনার আগে আমার মানে শুনলেও ইভেন আমি বিলিভ করতাম না আমি একটি বিদেশি চ্যানেলে একটা অনুষ্ঠান দেখেছিলাম সেখানে এক ধরনের ক্রাইম নিয়ে একটা অনুষ্ঠান প্রচার করা হয় রেগুলার এবং বাংলাদেশে অসংখ্য শ্রোতা আছে ওই অনুষ্ঠানের সেখানে এই ধরনের অ্যাবিউজের কথা আমি জানতাম এবং জানার পর আমার কাছে অনেকটা অবাকই লেগেছে সেটা হচ্ছে সেক্সুয়াল অ্যাবিউজ যে একটা মানে পূর্ণ বয়স্ক মানুষও হতে পারে এবং ছেলে মানুষ হতে পারে সেটা আমাদের সোসাইটিতে সাধারণভাবে বিলিভ করাটা খুব কঠিন কিন্তু এই মানুষটি এমনভাবে অ্যাবিউজ হয়েছে কোন একটি সম্ভ্রান্ত পরিবারের মহিলা দ্বারা এবং কি সিস্টেমেটিক্যালি তাকে অ্যাবিউজ করা হয়েছে আপনি চিন্তাও করতে পারবেন না ওভারডোজেস মেডিসিন দিয়ে ওর শরীরটাকে পুরোপুরি শেষ করে দেওয়া হয়েছে যারা ভিডিও দেখেছেন আমরা বেশ কিছুদিন যাবৎ এটা নিয়ে প্রচার প্রচারণা চালিয়েছি এবং এই যে নাটকীয় ঘটনা এই ঘটনাটা জন্মটা কিভাবে হয়েছিল সেটা এবং উনি স্বেচ্ছায় আজকে এখানে রেডিওতে বলতে এসেছেন এই কারণে যে ওনার জানা মতে অনেকেই এই শিকারে পা দিচ্ছেন এবং এই শিকারে পা দিয়ে নিজের সমস্ত কিছু খোয়াচ্ছেন যাতে করে এই ভুলটা কেউ না করেন আমরা সেই গল্পের দিকে ধীরে ধীরে যাব তবে এই মুহূর্তে বিরতির সময় হয়েছে যেহেতু আমরা ছোট্ট একটা বিরতি নেব 4 মিনিটের আর ওনাকে যদি আপনারা দেখতে চান অবশ্যই ফেসবুকে চলে আসবেন আমার ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/kibriya.rj আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj পেজটি আছে আরজে কিবরিয়া নামে লাইক দিয়ে দেবেন লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমার পেজের মেম্বার হয়ে যাবেন ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত। এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি। বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছাশক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ, দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। ফিরে আসছি ঠিক চার মিনিট পর।
Close up presents Hello 8920. Close up. The closer, the better. Close up presents Hello 8920. Close up. The closer, the better.
চার মিনিট পর আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে, দ্য ক্লোজার দ্য বেটার। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। এখানে আজকে জীবনের গল্প বলার জন্য আছে ফারুক। তার জীবনের যে অবর্ণনীয় গল্প সেটা কিছুটা হলেও আপনারা আজ করতে পারছেন, কিন্তু আমরা সেই গল্পের ভেতরে এখনো প্রবেশ করিনি, আমরা সেখানটাই যেতে চাই ধীরে ধীরে। ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত। এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি। বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছাশক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ, দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। এখানে আজকে জীবনের গল্প বলার জন্য আছে ফারুক। তার জীবনের যে অবর্ণনীয় গল্প সেটা কিছুটা হলেও আপনারা আজ করতে পারছেন, কিন্তু আমরা সেই গল্পের ভেতরে এখনো প্রবেশ করিনি, আমরা সেখানটাই যেতে চাই ধীরে ধীরে। ফারুক, আমরা যেখানটাই ছিলাম, ব্রেক নিয়েছিলাম যেখানে, বলুন তারপর।
ওই বাসায় তারপর আরো নিয়ে আসলাম, আর পরে আমার তো পছন্দ হয় না। মানুষের জন্য ও কইতেছে যে আমি এতিম মানুষ, এখন যদি আমার ফেরত পাঠায় দাম বাইরে থাকে তাহলে আমার ঘরে ঢুকতে দেবে না। তারপর আস্তে আস্তে হেঁটে যে আমার লাগে প্রতিটা দিন মনে করেন হেলা মাল্লা, আমার মা বাবা যেগুলো করতে হেরা অবস্থায় এসেছে সেভাবে ঘটনা করতেছে,
মানে ঝগড়া
বরিশাল থাকবে না, ঢাকায়
ঢাকায় আসবে।
জি, ঢাকা তার স্বামী আছে, বাচ্চা আছে, হেতার আমি জানি না।
জানলেন কিভাবে?
মাতৃত্ব দেখাচ্ছে না যে আপনারা বুঝছেন কিনা জানি না,
মাতৃত্ব দেখা, হ্যাঁ, প্রেগনেন্সি স্পট যেটাকে বলে,
হ্যাঁ, ওই দাগ আমি তার শরীরে দেখতে পাই। আমি জিজ্ঞেস করলাম এটা কিসের দাগ, আমার গায়ে খেজুরের রস পড়ছিল। তার মাথাটা মনে করেন যে আমার গা অতটা চিন্তা করিনি। আর পরে আমি ঢাকায় পড়ি, আর না মার দ্বার কদিন রইলাম, দেখে মা বাবার লাগা যা আছে কইতে আছে। আমি বললাম যা ঘরে সংসার আগে বাসায় লই আগে, বিয়ে যান করছে তাতে হালাই তো আর দেওয়া যাবে না,
ঢাকায় নিয়ে আসি।
ঢাকায় মনে করেন এসে রইলাম, রামপুরের টিভি সেন্টারের পিছনে ভাড়া রইলাম।
আপনারা শুনেই বুঝতে পারছেন যে কতটা অথেন্টিক এই গল্পটা। ওকে, বলুন তারপর।
পরে আমি একদিন মনে করেন যে নর্থ সাউথ ইউনিভার্সিটি 10টা ড্রাইভের একখানে বইয়ে থাকলে যে গল্প করেন, আমি একদিন প্রতিদিন গল্প করি, কিন্তু একদিন আমি পেটের দাগের কথা জিগেই আমি জিম খেয়ে গেছি। আমার এক ছোড়ে ভাইয়ের মতন আমার অনেক পছন্দ করে।
ও পেটের দাগের কথা আপনি কাকে জিজ্ঞেস করলেন?
ড্রাইভার ছোড়ে ভাই, আরো জিগেলাম যে বাইরে এবিলি প্যাট এবিল দাগ আছে, এটা ঘটনা কে ওস্তাদ? আর তোমার বউ আবু তো বাচ্চা ফালাইছে, নাহলে তোমার বউর বিয়ে আছে, আমাকে এটা কেমনে বুঝবো? তুমি আজকে যে জিগেবা, কালকে তুমি আমার কবা, তোমার কালকে আমি রেজাল্ট দেবো। আচ্ছা, বাসায় জিগেলাম যে তুমি সত্যি করে কয় এটা কিসের দাগ? তোমার না করলাম যে আমার গা খেজুর রস পরে পুড়িয়ে গেছে বিলে। পরে পরে করলাম, বললাম না ওস্তাদ তোমার এই ঘটনা আমি বিশ্বাস করি না, এটা হচ্ছে যে তোমার আমি তো বাচ্চা ফালাইছে, নাহলে তার বিয়ে আছে, বাচ্চা আছে। আমি তো ভাই মাটির মধ্যে হান দিয়ে গেলাম, জানলাই আমি কি করলাম, কি এতে মারলাম। তারপর আমি যে ছেলের ডিউটি করে জানালাম যে বাইরে এই ঘটনা, ও আবার এক ছেলে মায়ের লোক ডাক্তার প্রেম করে।
আপনার চোখ দিয়ে পানি পড়ছে, আপনার একেবারে মনে করতে হবে এমন কোন কথা নাই, আপনার শরীরের অবস্থা খুবই খারাপ আমরা জানি, আপনি কি একটু রেস্ট নিতে চাচ্ছেন?
না না ভাই, চলতেছে, চলুক,
চলতেছে, চলুক, আচ্ছা বলেন। হ্যাঁ,
ওই হাসপাতালে হে মাইয়ে ডাক্তারি পরে হ্যারে ফোন দিল, হে এক রেজাল্ট দিলে যাতে বাচ্চা হয়েছে না সে খারাপ ছিল,
মানে কনফার্ম বলে দিল,
কনফার্ম বলে দিল। তারপর আমার যে কোন কইলে তখন আমি আর মানি নিলাম। আমি রাতুল আমার কাকা, ফারুক ভাই তুমি বিলে পারবা না, আমি তোমার একটা বুদ্ধি শিখিয়ে দিই, তোমার রাত্রে বুঝাইয়ে কও তুমি যদি মনে করো মিথ্যা কোবা তাহলে তো এখানে মেডিকেল টেস্টে দেখুন ধরা পড়ে।
আচ্ছা হ্যাঁ এটা সত্যি মেডিকেল টেস্টে তো ধরা পড়ে,
মেডিকেল টেস্টে ধরা পড়ে। যদি তুমি যদি মনে করো মিথ্যা কথা কয় তাহলে কিন্তু তোমার ডিভোর্স দিয়ে দেবো।
আচ্ছা
কারণ আমি রাত্রে যেয়ে মনে করো কইলাম একটা শাড়ি গিফট করলাম, ও আমার রাত্রে আমার 500 টাকা দিচ্ছে, তুমি যে শাড়ি কিনে আর গিফট করে
মন করে সুন্দর করে
বলো।
হ্যাঁ করে বলো।
তারপর বললাম যে তুমি সত্যি করে কর নাহলে আমি তোমার ডিভোর্স দিয়ে দেবো। পরে উঠতে কাকা হ্যাঁ আমার একটা বিয়ে আছে একটা বাচ্চাও আছে।
বিয়ে আছে বাচ্চাও আছে, ডিভোর্স হয়নি।
আমি তো ভাই মাতা মতো আউলে গেছে লগাল মুহূর্তের ভিতরে জানলাম কোন অভিশব্দে কোন অভিশাপে ঢুকলাম। জেলখাটায় তো ভালো আসলো আমার।
একটা বিষয় নিশ্চয়ই আপনারা জানেন যে ও জেলখাটা থেকে রক্ষা পেয়েছিল বলে নিয়ত করেছিল যে একটা এতিম মেয়েকে বিয়ে করবে এবং মিস কলে একটা এতিম মেয়ের সঙ্গে পরিচয়, ও এতিম মেয়ে তাকে না দেখে না বুঝে জেনে শুনে না জেনে বলবো বিয়ে করে এবং পরবর্তীতে এই ঘটনাটা সে জানতে পায় এবং যে কারণে ও বলছে যে আমার তো জেল হওয়াটাই ভালো ছিল। বলুন তারপর।
তারপর মনে করেন এসে তাল্লাহ মনে করেন যে সম্পর্ক আস্তে আস্তে বাঙ্গালোর দিকে যাওয়া শুরু হয়। মানে আমি আর তার সজ্জা আমার তাল্লাহ মিল তাল্লা রইতে আসে না যে তুমি কোন সব যখন শপথ করছো তুমি আমি মাঝিয়ে ভালোতে পারবা।
মানে তখন আপনার কাছে মনে
হইতেছে পরে সে যে তাবিজ তোমার দিকে মনে করেন ঝুঁকে পড়ে
তাবিজ কবজ করা শুরু করে
এর মধ্যে মানে আমি তাদের দূরে সরার চেষ্টা করি। তখন সে মনে করেন যে তাবিজ তোমার লাগে জড়াইয়ে যায় এবং আতনাতে ধরা হয়ে পড়ে। আমি একসময় মনে করেন গড়িয়ে বেরিয়ে যাই যে আমি এর মধ্যে আর থাকবো না, তুমি তো ঘর ভাড়া দিয়ে আমি চল্লাই করি, তুমি এনালো তোমার মতো তুমি খাও ঘর ভাড়া দিয়ে গেলাম। পরে মনে করেন যে হে হার মতন চলে যায়। আমি মনে করেন যে পাকিস্তানের চাকরি করি, এক সময় হঠাৎ করে আমি স্বপ্নে দেখি যে আমার বউটা খারাপ হয়ে গেছে, রাস্তায় মনে করেন রাস্তা রাস্তা চলাফেরা করে। আমি বললাম আল্লাহ ও যত ইজ্জত বিক্রি করে খায় তাদের দায় আমার মতো হইবে। তারপর আমি আবার ফোন দিয়ে আবার আনি যে যা হয়েছে তুই বিল্লে যা, কিন্তু বিগত দিন আর কিছু করতে পারবি না। হে রাজি হয়। তারপর আমার একটা বাচ্চা হয় মাহাদি।
ওকে বাচ্চা আসলো বিয়ে কতদিন পরে?
এক বছরের পর, মানে এক বছরের পর।
মানে একটা ছেলে
প্রথম একটা বাচ্চা নষ্ট করে ফেললাম, কইতে ভুলে গেছে মাঝখান দিয়ে
প্রথম একটা বেবি নষ্ট করে ফেলে।
হ্যাঁ
কিভাবে? আপনার পরামর্শ হচ্ছে
না 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 না।
আচ্ছা
এই যে মনে করেন ও দেশের বাড়িতে বিধবা বাতা উড়িয়ে খায়, কিন্তু ও যাতে প্যাডনেস হয়ে বাতা আনতে যায় তাহলে আরো মানুষ ধরবে এই লোক বাচ্চাটা নষ্ট হতো প্যাডনেস
প্রেগনেন্ট। হ্যাঁ
ও মনে করেন নিজে নিজে বাচ্চাটা কেমনে কেমনে নষ্ট করে, একদিন দেখেছে রক্ত চাক্কা পড়তেছে পেটের নিচ দিয়ে।
ওহো
তা আমি তো মনে করি কোনোদিন কান্দি না, আমি মানুষ দেখলে ভয় পাই না, আমার এত সাহস আর আমার হাঁটা তো বড়। একদম দেখে ও চিকির দিয়ে দেয় আর মনে করেন যে রক্ত খান্ডা পড়তে আছে। পরে আমি ওই জায়গায় একটা হাসপাতাল আছে বাহিরের, ওগুলো আমি লয়ে যাওয়ার কথা বাবা আপনি তাড়াতাড়ি এমআর করতে হবে তাড়াতাড়ি ঢাকা মেডিকেল লয়ে যান। তার আমি জিগেলাম যে আমি কি করবো, তাদের টাকা পয়সা হতো না, তোমার অত চিন্তা করা লাগবে না, তুমি আমার মিরপুরে একটা বরিশাল হোমিও একটা ফার্মেসি আছে তুমি হয় না আমার লয়ে যাও। তার মানে যে ও অনেক আগে এই সমস্ত কাজের লোক জড়িত ছিল,
মানে জানতো সবকিছু কোথায় কোন লোক
কোথায় কি করলে জানে, ও জানে সেই জায়গায় না আর ওষুধ দিচ্ছে লোকালোক ভালো হয়ে গেছে, রক্ত মুক্ত পরা বন্ধ হয়ে গেছে, চাক্কা বন্ধ চাক্কা পর বন্ধ হয়ে গেছে, একবার একটা বড় চাক্কা করে আর পারো নেই। পরে মনে করেন যে আবার একটা বাচ্চা নষ্ট করলো কেরানীগঞ্জ আমি থাকতাম।
মানে কি দুইটা বাচ্চা নষ্ট করে?
ও দুইটা বাচ্চা নষ্ট করছে কিন্তু একটা আমি জানি, কিন্তু আরেকটা যে করছে আমি জানি না।
আচ্ছা এটা জানলেন কিভাবে তাহলে?
এমআর রিপোর্ট দেখছি আমি,
এমআর রিপোর্টে দুইটা বাচ্চা নষ্টের রিপোর্ট এসছে।
না না মানে প্রথম একটা তো ওই যে কেমনে কেমনে নষ্ট করলো আমি জানলাম না, রক্ত চাক্কা চুক্কা ভর্তি দেখলাম। কিন্তু কেরানীগঞ্জে যেটা হয়েছে ওটা পাইলাম এমআর রিপোর্ট, কাগজপত্র খোঁজতে খোঁজতে দেখলাম যে ওইটার মধ্যে একটা রিপোর্ট আল্ট্রাসাউন্ড করা আসলো। মানুষের জিগেলাম বা এটা পরে হুনান তো আমার আপনার বউকে প্যাডনেস আসলো, তা আমি মনে করি ভালো মন্দার কিছু খাওয়া আসলো, তাই উনি তো বাচ্চাটার ই করে আনছে এমআর করছে। এই মনে করেন হ্যার মতো তো আমার একখানে মনে উঠতে গেল হ্যাঁ হ্যার মতন থাই আমি আমার মতন থাই।
আচ্ছা এটা হচ্ছে আপনাদের বাচ্চা হওয়ার আগের?
হ্যাঁ এই যে মাহাদে হওয়ার আগের ঘটনা।
জি
পরে মাহাদে আমি চিন্তা একটা বাচ্চা তো তিনি আমার একটা বাচ্চার খুব শখ, পরে একটা বাচ্চার নাম মাহাদি। যাওয়ার পরে
ওইটা কি মানে ওই হাজবেন্ড কে উনি ডিভোর্স দিয়েছিল?
আমি মামলা চলতেছে ওইটা আমি জানি, মামলা করছেন নামে
এই মহিলা মামলা করেছে। আগের হাজবেন্ড কি ছিল পেশায়?
পেশায় রাজমিস্ত্রি ছিল।
রাজমিস্ত্রি ছিল। চোখে যে ডান চোখ দিয়ে আপনার এরকম পানি পড়ে, এটা কি সবসময় পড়ে নাকি আজ কি প্রথম হচ্ছে এরকম?
আজকে মানে মানে কান্দাইতেছে পারতেছে না রাখতে ভাই, আর কি করবো আমি, কি কি আমার হাতে পাওয়া আছে চলতে পারি না।
আপনার বাম চোখ দিয়ে যে পানি পড়ছে না শুধু ডান চোখ দিয়ে পড়ে, এটা কি মানে সবসময় হয়?
মানে আজকে প্রথম,
মানে শুধু ডান চোখ দিয়ে হচ্ছে এরকম। প্রিয় শ্রোতা এখানে একটা বিষয় বলে রাখি, ওনার শরীরটা কিন্তু খুবই খুবই বাজে অবস্থায়, উনি কিন্তু ওনাকে দেখলে আপনারা বুঝতে পারবেন একটা স্ক্র্যাচে ভর দিয়ে, আপনারা ভিডিওতে হয়তো বা দেখেছেন একটা স্ক্র্যাচে ভর দিয়ে হাঁটেন উনি, একটা কাপড় পলিথিন ব্যাগ সেটার মধ্যে ওর এক সেট কাপড় থাকে, ওটা নিয়ে উনি এই স্টুডিওতে এই মুহূর্তে, এবং ওনার হাঁটার সামর্থ্য নাই, খুবই বাজে অবস্থা। এক চোখ দিয়ে যখন পানি পড়ে কন্টিনিউয়াসলি সেটা এক ধরনের সিন্ড্রম, এবং উনি কিন্তু স্ট্রোক করা রোগী। সুতরাং কিছু বিষয় আমাদেরকে কনসিডার করেই ওনার স্টোরিটা এখানে প্রচার করতে হচ্ছে। আশা করছি আপনাদের সেই রকম ধৈর্য থাকবে। বলুন তারপর।
বাবা তাহলে বাচ্চাটা পলাই যায় গা, আমার জিনিসপত্র বাড়ি এলার লোক জরুরি আসল, পরে আমি বাচ্চা খুঁজতে না পাই। আমি পরে একসময় শুনি যে বরিশাল গাছে মারদারে, আমি তাড়াতাড়ি মারদারে যাই, যাই মা বাচ্চা দেখাও আমার আগে, দুই আমার বাচ্চা আমি পাইছি, কিন্তু বাচ্চা আমার দেবে না,
বাচ্চা দিবে না।
আমি যা কর মারদার থাকবো ভালো তো থাকবে, আমার বাপটা একদিন কইলে কইবে। আমি আর জোর জোরে করলাম না, বাবার আই পড়লাম। আমি হিসেবে চানপিন শাড়ি আছে না, চানপিন শাড়ির মালিকের চাকরি করি সালামাজি, এই চাকরি করার অবস্থার ঘটনা আপনার আমি কইতে আছি। পরে মনে করেন যে হে কিছুদিন পর ঢাকা আইয়া মনে করেন হেয়ার মতন থাকে, ওই বাচ্চার দিয়ে ভিক্ষা করাই,
বাচ্চার দিয়ে ভিক্ষা করার।
হ্যাঁ, পরে আমি উকুলেলে আলাপ করলাম যে স্যার আমার বাচ্চা আমার কেমন নিয়ে দেবেন, টাকা পয়সা যা লাগে আমি দিবো আপনার। উনি একটা মামলা করলো, একটা ডিভোর্স করাই দিল আমার কোর্টের মাধ্যমে। সে পলাই গেছে, চুরি মামলা দিয়ে একটা ডিভোর্স করাই দেয় আমার উকুলের বুদ্ধি, তো আমি কিছু করিনি। আরে বাচ্চার লোক একটা মামলা করে থাকে, কাগজপত্র আমাদের আছে, আপনার আমি দেখাতে পারলাম না। আমি জানি ভালো আসছিলাম, হ্যাঁ বাসা সবকিছু আছে আমার।
ঠিক আছে, সমস্যা নেই, আপনি বলুন আপনার মতো করে।
পরে ওই কাগজপত্র হেরা উকুলে ডিভোর্সটা করাই দেয়। পরে তো মনে করেন আমি ঢাকা রেন্টে করার লোক জড়াই দিই, এদিকে বউ বাচ্চার কথা আমি ভুলিয়ে যেতে আছে, কিন্তু তারপর তো আমার কোন ইয়ে ওঠে না।
তারপর আপনি কি করলেন?
পরে আমি তো রেন্টে করার লোক জড়াই গেলাম,
রেন্টে কারের সাথে জড়িয়ে গেলাম। এই সময়টা থেকে আপনার স্ত্রীকে আপনি ডিভোর্স দিয়ে দেওয়া বা এরকম কোন চিন্তা ভাবনা করলেন যে আপনি যখন রেন্টে কারে জড়িয়ে যাচ্ছেন বা এরকম কোনো কিছু?
উকিলে আমার জড়াই করাই দিল।
উকিলে কি করে দিল?
আমি বাচ্চা চাইলাম, করলাম বাচ্চা তো তুমি ওই পক্ষে আমাকে ডিভোর্স দাও।
আচ্ছা, ডিভোর্স দিতে বললো।
হ্যাঁ, তবে উকিলে মনে করছে হ্যাঁ ছবি চাইলে ছবি দিলাম, আমার ছবি দিলাম, বাচ্চার ছবি দিলাম, উকিলে একটা চুরির মামলা দিয়া হ্যাঁ ডিভোর্স করাই দিল।
চুরির মামলা মানে হচ্ছে আপনার ওয়াইফ চুরি করেছে,
চুরি করে পালিয়ে গেছে,
চুরি করে পালিয়ে গেছে, এটা দিয়ে সে ডিভোর্স করিয়ে দিল। আপনার কোনো সমস্যা হলো না?
না।
আচ্ছা, আপনার ওয়াইফ কোনো অ্যাকশনও নিল না?
না।
আচ্ছা,
পরে আমি
ওয়াইফ জানতো যে আপনি তাকে ডিভোর্স দিয়েছেন?
সবে আমি জানাইছি যে আমি তার কিন্তু ডিভোর্স দিয়ে দিছি, আল্লাহ কিছু নেই,
বাচ্চাটাও নিয়ে চলে গেল।
হ্যাঁ, বাচ্চাটা আমি দাবি করতে, কিন্তু বাচ্চা আমার দেখায় না, ধরতেও দেয় না।
আচ্ছা, তারপর
মাঝে মাঝে টাকা পয়সা লয়ে যেতে, টাকা পয়সা দিলে বাচ্চাটা দেখতে পাই,
টাকা পয়সা দিলে বাচ্চাকে দেখতে দেয়,
500 টাকা দিলে আর ফল টল কিনে দিলে বাচ্চাটা দেখায়।
আচ্ছা, ওই বাচ্চা কি এখন আপনার কাছে আছে নাকি? বাচ্চা
বাচ্চার মার কাছে কেরানীগঞ্জ আছে বাচ্চা বর্তমানে।
বাচ্চার বয়স কত?
4 বছর।
4 বছর বয়স, তার মানে এটা 4 বছর আগের গল্প।
জি, পরে আস্তে 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 মনে করেন যে
বাচ্চা রেন্টেকারের গল্প বলছিলাম,
যে রেন্টেকার মনে করেন আমি জড়াই গেলাম। হঠাৎ করে একদিন আমনেকে বসে একটা ছেলে পুরান ঢাকা থাকে, আর এগুলো যে হ্যাঁ একদিন আমি বিয়ে ডিউটি করছিলাম হ্যাঁ, পরে এই লোকটা আমার একদিন এই স্টেশনে আমার খোঁজ আছে ফারুক নামে একটা ড্রাইভার আসেনি, পরে আমার দেখছে পরে আমার লোক কোন টাকা চাই, 500 টাকা, 5000 টাকা ভাড়া, 1000 টাকা হয়ে নেবে, 4000 টাকা আমার দেবে হারে দিতে, আমি রাজি হয়ে গেছি। পরে ম্যাডামের দ্বারা লইয়ে আমার এই কিন্তু আপনি মেন ঘটনা আমি আইতেছি এখন।
আচ্ছা, মেন ঘটনা যে ঘটনা আমরা ফেসবুকে প্রচার করেছিলাম যে কারণে আজকে উনি এই অনুষ্ঠানে, সেই ঘটনার ভিতরে আমরা ঢুকছি, এবং ওনার যে ব্যাকগ্রাউন্ড সেটা আপনারা শুনলেন। জি, আমরা বিস্তারিত শুনতে চাই আপনার কাছ থেকে, একেবারে ইন ডিটেল, কোনো কিছুই খুব স্কেপ করবেন না, আপনি বলেন। ভাড়া করলো রেন্টেকার, কি বলে ভাড়া করেছিল?
করলো যে 5000 টাকা ভাড়া কাগজে লেখা থাকবে, তুমি 4000 নেবে, 1000 আমার দেবা।
আচ্ছা,
আমি রাজি হয়ে গেছি।
আচ্ছা, ওই সময়টাতে আপনাকে বললো যে
5000 সারাদিন ঘুরবে, মানে সকাল 9টায় যাবো, বিকেল 5টা হয়ে যতক্ষণ না সারা থাকতে 5000 টাকা ভাড়া।
আচ্ছা, আপনি রাজি হলেন?
আমি রাজি হলাম,
মানে উনি শুধু ঘুরবে।
হ্যাঁ, ওই ম্যাডাম এখানে ঘুরবে, কত ছিল এইটা প্রথম।
আচ্ছা,
পরে আমার লইয়ে মনে করেন যে বনা নেই, আপনার লোকেশন বাড়ির নাম টাম কইতে হইবে
বলেন।
আমি যাতে বনানি একটু মনে করেন যে ঢুকলাম, ঢুকে একটু হাতাটা ডান দিক একটা ভিতরে একটা রাস্তা আছে, একদম চেয়ারম্যান বাড়ি বেরিয়ে যায়।
জি,
এখানে যাওয়ার আগে একটা আছে না গলির মধ্যে, দুইটা নতুন বাড়ি, একটা বাড়ি বাড়িটাই উনি থাকে, ভাড়া থাকে কেনা না ভাড়া।
ওকে,
আর আমার জানা
এখনো সেখানে আছে।
হ্যাঁ, ওনার নাম হচ্ছে ম্যাডাম।
প্রিয় শ্রোতা, আমরা বারবারই বলি আমাদের অনুষ্ঠানের একটা বিশাল সীমাবদ্ধতা হচ্ছে, সীমাবদ্ধতা আমি বলবো না, এটা আমাদের প্রয়োজনের জন্যই করা, যেহেতু এটি ইনভেস্টিগেটিভ শো না, সুতরাং সেই জায়গাটি থেকে কারো সম্মানে আঘাত লাগে, আমরা কারো মান সম্মান ক্ষতি হয় সেইভাবে আমরা আমাদের অনুষ্ঠানটা কখনোই প্রচার করি না। সুতরাং কিছু পরিচয় আমাদের এখানে মিউট করেই রাখতে হবে, এবং আশা করছি আপনাদের জায়গা থেকে আপনারা সেটা আপনাদের বোধের জায়গা থেকে বিষয়টাকে দেখবেন। বলুন তারপর।
পরে ওই লোকটা বললো কত হলো? 4000 টাকা। উনি আমার লই আইলো, আই ওনার গাড়ি পার্কিং এ রাখলাম। রাখার পরে উনি উপর দিয়ে নামলো খুব দ্রুত, দেখে ওনার চোখের মধ্যে পানি খুব সম্ভব, ওনার থাবর থুবর মারছে খুব সম্ভব,
মানে যে লোকটা ভাড়া করেছে সেই
লোকটাকে।
আচ্ছা,
তো আই আমার তাড়াতাড়ি 4000 টাকা দিয়ে কাকে আমি 1000 নিলাম, কিন্তু প্রতিদিনের যে 1000 টাকাটা তুমি আমাদের বিকাশ করে দিয়ে দেবা, আমাকে 8000 টাকা
মানে প্রতিদিনই আপনাকে 5000 টাকা করে দিবে, এরকম কথা?
এগুলো কথা?
তাহলে তো আপনি তো মারাত্মক রকমের একটা অফার পেয়েছেন।
আমার স্টানে এত টাকা ভাড়া শহরের ভিতরে কেউ রেখে দেয় না। আমি তো মনে করি হুন্ডের লাভ মানে আমি মালিক তো আমার দাদা লাগবে 3000 টাকা, হ্যাঁ দাঁড়াবো 500 টাকা,
মানে মালিকের দিতে হবে 3000 টাকা,
মালিক 3000 টাকা ভাড়া,
ওখান থেকে পাবেন 500 টাকা,
বেতন 500 টাকা।
আচ্ছা,
আমার প্রতিদিন আপনি ইনকাম হতেছে 1500 টাকা।
রাইট, সো আপনি 1 লাখে রাজি হয়ে গেছেন?
আমি রাজি হয়ে গেছি।
আচ্ছা,
পরে আমি 2 ঘন্টা হয়ে গেছে ম্যাডাম আর বাইরে না, আমার কাছে কয় না, আমি ম্যাডামের ফোন দিলাম,
ওইখানে বসে আছেন, ফোন নাম্বারটা আপনাকে দিয়েছিল ম্যাডাম?
হ্যাঁ, না না, ওই যে কাগজের মধ্যে ম্যাডাম না, ও লিখে দিয়ে গেছে কাগজে যে এই নাম্বারে ফোন দিয়ে তোমার সমস্যা অসুবিধা জানাইও। তা 2 ঘন্টা অপেক্ষা করতে করতে নাম্বারটা বদবাস কোন ট্রিপে গেলে আমি মানুষের একটু তাড়াহুড়ো দেখা যায়, ভাই তাতে বেরেন তাতে বেরেন, এটা মানে রেন্টে কারটা অভ্যাস।
আচ্ছা,
আর ম্যাডাম আমাকে, ম্যাডাম আমার তো শোল ভালো না, আপনি কি বেরিবেন কি বেরিবেন না, আপনার শোল বেশি খারাপ, আপনি একটু রিসেপশনে আন, রিসেপশনে ক্যামেরা আছে তার আমি জানি টানি না, রিসেপশনে আমি দাঁড়াইছি, পরে আমার ওই ইন্টারকম করছে দিচ্ছে, দাঁড়ানো করতেছে ভাই কথা কেন, আপনার ফোন দিচ্ছে ম্যাডাম আপনি কি স্বাভাবিকভাবে সুস্থ আছেন? হ্যাঁ।
আপনি কি বলেছিলেন ম্যাডামকে? আপনার তারা আছে মানে আপনি কি বলেছিলেন?
মানে ম্যাডাম বাইরে দেখে আমি কইছি, ম্যাডাম আমার শরীরে ভালো লাগতেছে না, আপনি তাড়াতাড়ি বাইরে বের কিনে কোন,
মানে 2 ঘন্টা আপনাকে বসিয়ে রেখেছে,
বসিয়ে রাখছে,
বসিয়ে রাখার পরে আপনি যখন ম্যাডামের সঙ্গে কথা বলেছেন তখন বলেছেন যে আমার শরীর ভালো লাগছে না, আমার একটু তাড়া আছে, আপনি বের হবেন কিনা বলেন, তখন ম্যাডাম আপনাকে উপরে উপরে ডেকেছে?
না, ইন্টারকমের সামনে যাইতে কইছে, ক্যামেরার সামনে আন,
ক্যামেরার সামনে আসেন। আচ্ছা, ইন্টারকমের সামনে
আমার দেখলো মনে হয় খুব সম্ভব উনি।
আচ্ছা,
মানে
বাইরে থেকে দেখেছে
আমার যা যা ঘরছে আপনি হিডি আপনার কইতে আছে।
জি,
রিসেপশনে দাঁড়াছে, তারপরে রিসেপশন ইন্টারকম করছে, করে করতে ফোনটা আপনি সিগারেট নেশা টেশা করেন? তা প্রথম ট্রিপ তো আমি ডাইরেক্ট অস্বীকার করছি, আমি কিছু না, আমি এগুলো খাইতেই না, কাজটা আপনার লোক কিছু নাস্তা পাঠিয়ে দিয়েছে আপনি খাইয়ে লইন কাজটা। পরে মনে করেন 10 মিনিটের মধ্যে বই রেছি, আমি হাত মুখ দিয়ে বই রেছি, নাস্তা পাঠিয়ে নাস্তা খামু। পরে ম্যাডাম ওই যে ছায়ের মতন এক কথা ইয়ে আছে না, ওই পর একটা গেঞ্জি গায়ে দিয়ে নিজেই এসে একটা ট্রে লইয়া এগুলো এক মুখ কফি, একটা কফি আর বিস্কুট, কেমন ধরনের বিস্কুট, এই বিস্কুট আমি কোনো সময় খাইনি, লই নিজেই এসে আই আমার নক করছে, আমি বাড়ি সালাম দিলাম, তারপর সালাম লইল, এগুনি খাইয়ে ওষুধটা খাইয়ে ফেলেন, খাইয়ে আমাদের আমি জানতে লাগলাম, আমরা ফোন দেবো না আপনার, আমি চললে তাড়াতাড়ি কাচ্ছা। তারপর দুটো ট্যাবলেট দেখলাম,
ওষুধটা আপনাকে কেন দিল
আমি জানি না, কিলো ওই সময় জানি, পরে জানলাম
যে আপনার কোনো কোশ্চেন তৈরি হলো না যে ওষুধটা হঠাৎ,
আমি দুর্বলের লোক কথা কোথায় মনে হয় লেগে দিয়েছে মনে
হয় আমার শরীর খারাপ লাগতেছে সেই কারণে দিল কিনা। আচ্ছা,
এই লেগে আমি খাইয়ে নিলাম। আমি নাস্তা করে তাড়াতাড়ি খেয়ে লেছি, খেয়ে ওষুধটা খেলাম, খাওয়ার পরে আমি বিশেষ করে না মাত্র 15 মিনিট লাগছে আমার শরীরে গরম হইতে।
গরম হইতে বলতে
আমার শরীর মানে একটা পুরুষের যে মনে করেন যে খোপ, খোপ আমার শরীরে দাঁড়িয়ে পড়ছে, আমি আমি বাংলায় কইতে পারলাম না পুরোটা, কারণ এটা হাজার হাজার মানুষ শুনবো তো এত খারাপ খাওয়া যাবে না।
প্রিয় শ্রোতা, আপনারা নিশ্চয়ই আপনাদের জায়গা থেকে বুঝতে পারছেন যে ওর জায়গা থেকে কি বলতে চাচ্ছে, এটা আসলে সেক্সুয়াল মেডিসিন এবং এটা খাওয়ার পরে ওর মধ্যে যে ধরনের প্রতিক্রিয়া হওয়ার কথা সেটাই হয়েছে, এবং এটা যেহেতু পরিকল্পিত মেয়েটার কাছ থেকে, সুতরাং এগুলো ধরনের মেডিসিন তো আপনি আগে খাননি কখনো?
না।
আচ্ছা, তারপর
খাওয়ার পর আমার শরীর বলে মনে করেন খিস্তে মিস্তে মনে করেন কেমন হয়ে যেতে আছে, আর চোখের সামনে সব রঙিন দেখতে আছে, এমন অবস্থা হয়ে গেছে আমার, চোখ রঙিন দেখতে আছে সব, শরীর হয়েছে কিন্তু আমার মনে করেন শরীরে ভেতরে উত্তেজিত ভাব খালে বাড়তেই আছে। আধা ঘন্টা পর ম্যাডাম আমার ফোন দিয়েছে যে তুমি একটু উপরে আসো, তো উপরে গেছি আমি, আপনি যে চেয়ারে বই রয়েছেন ওগুলো একটা চেয়ার হয়ে বইয়া, একটা টি টেবিল সামনে ঠ্যাং টেবিল দিয়ে বই হয়ে ফেলতে আছে আর জমে উঠতেছে, আর শৈলের মধ্যে একটা পাতলা একটা চাদর, ইন্দির কাশ্মীরি শাল আছে না ওই রকমের একটা চাদর শৈলের উপরে দেওয়া। তবে আমি জানি নক করছে ম্যাডাম কাতে আমার বাম সাইডে, তবে বাম সাইডে আমি গেছি আসে, তবে উনি ফট করে আমার পুরুষত্বের মধ্যে হাত দিয়ে বসে থাবা দিয়ে ধরে চাকরি লোক কথা কবি কাটতে এলাম এক করে, কোনো কথা কবি চুপচাপ থাক, খোলার পর আমি ওনার গায়ে কিচ্ছু নাই, উনি একটা মনে করেন খালি, তারপর উনি ঘরের মধ্যে লয়ে গেল, নিয়ে উনি একটা বাবা বাড়ি করলো, উনি একটা মনে করেন ওইটা শেষ করিয়া লাইলো। আমি দেখলাম, হ্যাঁ আমি চিনতাম, কারণ আমার স্টেশনে বহুত বাবা ড্রাইভাররা খাইছে, আমি দেখছি এক টানে মনে করেন ওটা কি করলো করে ভ্যানিস, এক টানে মনে করেন খাইয়ে দেয়, খাইয়ের পর উনি মনে করেন যে 2 মিনিটের মতন একটু দাঁড়ালো, দাঁড়ালে ঠাস করে বইয়ে পড়লিশের মধ্যে বইয়ে মনে করেন ওনার মনের মতন উনি খারাপ ছবি দেখছেন না আমরা সেই ভিডিওতে, ঠিক ওই রকম উনি ওনার আমার অত্যাচার শুরু করে দিল, আমি ভালো মন্দ কোনো কিছু করলাম না। পরে মনে করেন যে ওনার কাজ 2.5 ঘন্টা লাগছে মনে করেন যে প্রথম শাস্তি করতে, ওনার 2.5 ঘন্টা পর উনি আমার কাগজে হাত তোর দিয়ে আমার চলবে, কিন্তু কথা আছে তোর তোর গাড়ি ভাড়া যে লাগে আমি দিব, কিন্তু তোর আমাদের আমার আইতে হবে, তবে মোবাইল দিয়ে আমার একটা মোবাইল দিয়া দেখালে যাক তুই যা যা করছিস সব ভিডিও হয়ে গেছে, তুই যদি আমার কথা না আমি থানা জমা দেবো তোর রেতা লইয়ে যাবে, 5 লাখ টাকা জরিমানা দিবি, কি করবি আবি না 5 লাখ টাকা জরিমানা দিবি, আমি তো ভাইয়া আমি যা খাইছি আমার মতো সব শেষ হয়ে গেছে, যা কি কোন ফাইলে পড়লাম আমি কেদার আমাকে শেয়ার করতে মানে মাথা কাজ করতে যার দ্বারা শেয়ার করবো হে কথাটা করিয়ে দেবে তাহলে আমার তো ৫,০০,০০০ জরিমানা লাগবে। আমি মানে হতভঙ্গ হয়ে গেলাম জিনিসটা দেখে।
আপনি তার সঙ্গে কি কথোপকথন করছিলেন ওই মুহূর্তে, কিছু বলছিলেন আপনি তাকে? তার সঙ্গে আপনার কোন কথাবার্তা হচ্ছিল, কোন কিছু কথাবার্তা হচ্ছিল ওই মুহূর্তে, কিছু বলছিলেন আপনি তাকে?
আমি তো মনে করি পলালের চিন্তা করতাম, পলামুখে আমি চিন্তা করতেছি আমি যাকে আমি মাথা দুলাইতেছি খালি আমি বাড়িতে পারলে হয়। পরে আমার আরো ২,০০০ দেয় তোর ভাড়া গাড়ি ভাড়া দিয়ে গেছে ২,০০০ তুই কেটে ভালো কাপড় চোপড় কিনিস। পরে উনি হন আমার লইলাম
কোথায় থাকেন কি করেন এগুলো অ্যাড্রেস নিল না
জিগেলে যে তোর বউ আছে আমি কাছে এই ঘটনা অসুবিধা না তোর বউ না থাকলে তোর বিয়ে করাই দেবো আমি তুই চিন্তা করিস না।
ওই মহিলা কি করেন না করেন প্রথম দিনে কি আপনি জানতে পারলেন?
না এক সপ্তাহ পর জানতে এটা এনজিও লাগে জড়িত কারণ দেখছে ওই যে বিদেশি বড় বড় লোকজন আমি বিদেশি জায়গায় হাগুলো মিলাইতে আছে ছবি আর টাঙ্গাইন নিয়ে আছে সেই দেখ দেখে হলুদ নেম প্লেট আলা গাড়ি গাড়িতে বাবা হইয়াও আছে এতে বুঝলাম যে উনি এনজিও কোম্পানির লোক লগে জড়িত।
ওকে বলুন
রাত্রে ফোন দিয়েছে আমার শরীর বেশি খারাপ লাগতেছে আমি হা ম্যাডাম দুর্বল লাগতেছে তুই ফার্মেসিতে যাইয়া দুইটা এইডস প্লাস কিনবি দুইটা এইডস প্লাস আর একটা গেস্টিকের ছাকলো কিনবি কিনে খাইয়ে শুয়ে থাক আর দুধ খাওয়া যায় ডিম হাঁসের ডিম খাওয়া যাইয়া বাসায় রান্না করা কেউ আছে আমি কাছে না গরুর মাংস কিনে লইয়ে যা বাসায় হোটেলে পাক করা গরুর মাংস কিনে নিয়া মন মতন খা আর তোলে আমি রান্না করতেছে তুই কালকে আমার বাসায় খাবি আচ্ছা। পরদিন মনে করেন যে ১১টার সময় ফোন দিয়েছে তুই গাড়ি লিয়ে আমার বাসায় বাইরে আমি প্রথম আমনে আমনে কইতে পরে তুই তুই মধ্যে চলে গেছে জিনিসটা হে আমার তুই কই আমি হার তুই কই।
ওকে
পরে মনে ১১টার সময় বাসায় আইছি
আপনি তারে তুই বলতেন কেন মানে আপনারও এক ধরনের সম্মতি চলে এসছে
মানে হে আমার একটা স্বামী স্ত্রী যা দেওয়া হয় তো আমার দিয়ে দিয়েছে
আপনি আজকে স্বীকার করতে এসছেন আপনি আজকে সত্যটাই বলবেন এখানে সচেতন করতে যেভাবে এসছেন যেহেতু মহিলা আপনাকে প্রথম দিন তো অবশ্যই অ্যাবিউজ করলো আপনার মৌন সম্মতি ছিল কিনা?
না
কোন ধরনের কোন সম্মতি
আমি তো মনে কোনো বিষয়ে বিপদগ্রস্ত আমি কেমনে কি করবো
আপনি ব্যাপারটাকে এনজয় করছিলেন না?
না আমি তার আমার মন দিয়ে কোনো এনজয় ছিল না ওই সময়
ভয় পাচ্ছিলাম
আমি ভয় আতঙ্ক হয়ে গেছিলাম
সাধারণত এরকম তো হওয়ার কথা না
এটা কোন মানুষ এই কাজ করে না।
আর আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে আপনার যে স্ট্যাটাস বা আপনার যে লাইফ স্টাইল আর আপনি যে ভদ্র মহিলার কথা বলছেন তাদের মধ্যে তো আকাশ পাতাল পার্থক্য
মানে হ্যারে ধরা হ্যারে আর ধরতে গেলে মনে করেন যে পারমিশন লাগে এমন এক লোক সে আর এমন একটা সুন্দর একটা মহিলার আর ধরা তো অনেক কিছু মনে করেন আর সে আমার তো সবকিছু দিয়ে দিতে আছে।
ওকে আসলে দিচ্ছে নাকি নিচ্ছে সেটাও একটা ফ্যাক্ট নইলে আজকে ৮ মাস পরে আপনার যে শরীরের যে অবস্থা এবং আপনাকে যে ট্রাক দিয়ে দিয়ে কন্টিনিউয়াসলি যে কাজটা হয়েছে একটা কোশ্চেন প্রথম দিকেই ছিল প্রিয় শ্রোতা যে যদি শুধুমাত্র এটা শারীরিক কামনা হবে তাহলে ড্রাগ দেওয়ার প্রয়োজনটা কি ড্রাগ ওকে কেন দিয়েছে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এটা আসলে এক ধরনের সেক্সুয়াল ডিসঅর্ডারই আমি বলবো। আমরা আজকের এই অনুষ্ঠানে বিশেষ প্রয়োজনে আমাদের যিনি সাইকিয়াট্রিস্ট আমাদের সঙ্গে সবসময় থাকেন ডক্টর তাজুল ইসলাম তাকে স্ট্যান্ড বাই রেখেছি তিনি এই গল্পটা শুনছেন। আমরা যেই ধরনের সেক্সুয়াল সিনড্রম বা অ্যাটিটিউড পাচ্ছি একটা মেয়ের মধ্যে সেটা সাইকোলজির ভাষায় কি বলে এবং এটা আদৌ সম্ভব কিনা উনি ওনার যে স্টাডি ওনার যে রিসার্চ সেই জায়গাটা থেকে উনি উত্তর দিবেন অনুষ্ঠানের শেষে উনি আমাদের এই বিষয়গুলো নিয়ে কথা বলবেন এবং যারা এই বিষয়টিকে বিশ্বাস করছেন বা প্রশ্নবোধক চিহ্ন রেখেছেন তারা নিশ্চয়ই ওনার কাছ থেকে শুনে পুরো বিষয়টি সম্পর্কে আপনারা আশ্বস্ত হবেন। ঠিক আছে তো আপনাকে পরামর্শ দিল এটা এটা খারাপ আমার প্রশ্ন ছিল যে তুই তুই সম্পর্কে যাওয়ার জন্য ও পারমিশন দিল আপনাকে আপনি কি এটা ইচ্ছা করে তুই সম্পর্কে গেলেন নাকি?
আমি আশা করতাম ম্যাডাম তুই আমার তুই করে রাখতে পারিস আমি তো তোর তো সবই দিয়েই দিছি তুই আমার আফা কস কে ম্যাডাম কস কে আমি সবে
আচ্ছা
তখন আমি আর তুই করে ডাকা শুরু করলাম কারণ যে ফোন করতে তো বিভিন্ন সময় তখন আমি কইতাম ম্যাডাম আমি তো এমনি তুই আমার বন্ধু হিসাবে তুই আমার তুই তাহলে ব্যবহার করবি বুঝছেন কথাটা?
ওকে প্রিয় শ্রোতা আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নেব আজকে যে ভিকটিম আমাদের এখানে এসছে ওর নাম ফারুক এবং দিস ইজ আ ভেরি রেয়ার কেস ফর হ্যালো ইট নাইন টু জিরো আমি বলবো, কজ এই ধরনের স্টোরি আমি আমার লাইফে ফার্স্ট শুনলাম এবং আমার জন্য কিছুটা অবিশ্বাস্য ছিল, যদি না আমি যেই কথাটা আপনাদেরকে বলছিলাম যে একটি বিদেশি চ্যানেল টেলিভিশন চ্যানেলের একটা ক্রাইম শোতে আমি এই ধরনের ঘটনা প্রথম দেখি এবং দেখার পরে ও যখন আমার কাছে প্রথম দিন সরাসরি এসে বলেছে আমি প্রথম দিন শুনিনি, তো আজকে আমি প্রথম শুনলাম, শোনার পরে আমার কাছে কিছুটা বিশ্বাসযোগ্য হয়েছে, কিন্তু ঘটনা যেভাবে শ্রেণীবিন্যাস হচ্ছে সেখানে না বিশ্বাস করে থাকার কোন উপায় নেই। অ্যান্ড দিস ইজ This happened because এই ধরনের সেক্সুয়াল সিন্ড্রম যে কোনো মানুষের মধ্যেই থাকতে পারে। আমরা আসতে চাই ছোট্ট একটা বিরতির পর এই ধরনের ডিসঅর্ডার একটা মানুষকে কতটা পঙ্গু করে দিতে পারে সেটা নিয়ে, এবং একই সাথে যারা একটু সচেতন হওয়ার জায়গা আছে প্রত্যেকেরই সেই জায়গাটা থেকে একটু হলেও সচেতন হবেন আশা করি আজকের এই স্টোরি শোনার পরে। ফাইভ মিনিটসের একটা ব্রেক, ফিরছি ঠিক রাত একটায়। আর যারা আমাদের গেস্টকে দেখতে চান চলে আসবেন ফেসবুক পেজে, আমার ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj। পেজটি আছে আরজে কিবরিয়া নামে, প্লিজ লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো এইট নাইন টু জিরোর মেম্বার হয়ে যাবেন। ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত, এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি, বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা, চেষ্টা সাহস আত্মবিশ্বাস এবং ইচ্ছা শক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। ফিরে আসছি ঠিক পাঁচ মিনিট পর।
Close up presents Hello 8920 Close up The closer the better Hello 8920 Close up The closer the better
সময় রাত একটা প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত, এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি, বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা, চেষ্টা সাহস আত্মবিশ্বাস এবং ইচ্ছা শক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। একটি ঐতিহাসিক দুর্ধর্ষ জীবনের গল্প আজকের এই হ্যালো ইট নাইন টু জিরোতে প্রেজেন্ট করছি আমরা, আমরা যেটার প্রচারণা পুরো সপ্তাহ জুড়ে আমাদের এবিসি রেডিওর ফ্যান পেজে এবং একই সাথে আমার যে পেজটি রয়েছে পার্সোনাল পেজ সেখানে প্রচার চালিয়েছিলাম। আপনারা যারা পেজে আছেন তারা ওখানে মতামত জানিয়েছেন, প্রায় 2-3 লাখের মতো মানুষ এই ভিডিওটা আপনারা দেখেছেন এবং আপনারা যারা দেখেননি ওই পেজটিতে গেলে আপনারা ভিডিওটা দেখতে পাবেন এবং আপনাদের মতামতের ভিত্তিতে আজকের এই জীবনের গল্পটি এখানে প্রচার করা হচ্ছে। এবং কথা না বাড়িয়ে আমরা আবার আমাদের গেস্টের কাছে ফিরতে চাই। ফারুক, আমরা যেখানটায় ছিলাম তারপর
পরে উনি আমার একদিন মনে করেন 10টার সময় ডাকে বাসায়,
সেকেন্ডেতে
তোমার বাসায় দূরে ওষুধ দিল আমার, হে সেম ওষুধ।
তো আপনি তখন জিজ্ঞেস করলেন না যে ওষুধ
জিজ্ঞেস করলাম এটা কিসের, খাওয়া তোর তো তোর টাকার দরকার, তুই খাইতে থাক, তোর সমস্যা কি, আমি আসি না, তোর কোন সমস্যা হলে আমি দেখবো। আমি শুনতে পেলাম যে 4,000 টাকার ভাড়া, 5,000 টাকার ভাড়া আমি সারিয়ে দেবো ওষুধের লোক, এটা কি হবে ওষুধ খেলে, গুরুত্ব দিই না ভাই এই জিনিসটার ভিতরে। পরে আমি খাইলাম, খাওয়ার পরে কারণ তুই এখানে বইয়ে থাকবি যাবি না। পরে মনে করি ঘন্টা দুই পর কত শোল কি আগের মতন হয়েছে খাওয়া, ম্যাডাম গরম হয়ে গেছে, আমি নামতেছি নিস কোন একটা বোরকার মতন কেমন যেন মনে করেন এক পথ কি যেন পড়লো বুঝলাম না, ভেতরে গেছে না বোরকার মতন আর কি। ওই পরে গাড়ির মধ্যে উঠলো, উঠতে কাল চল এখানে গুলশানের গলফ ক্লাব আছে, গলফ ক্লাব গল্প ফোন দিলে এক মহিলা দাঁড়িয়ে, হ্যাঁ সে কেউ দেখতে সুন্দর কিন্তু বয়স কম, এই মায়ের এক কেজি বিয়ের লো এলো, আই আমার কলে ব্যাগডালা খোলেন, ব্যাগডালা খুলছি বারোটা বিয়ের গাড়ির মধ্যে উড়ে এলো, উড়ে এক চলেন। তারপরে বনানে ফেলার ওভার দিয়ে ভিতরে একটা ই আছে না অনেক হাউজিং, ওই জায়গা হে মায়ের ওই জায়গা ভাড়া থাকে, আর বাসায় এলাম, আর গাড়ির মধ্যে ভাই বিয়ের খাইছে, আমার হাতে আমি বিয়ের খাইনি, আমার তো এমনি মনে করেন শরীর মনে আগুন যাইতেছে। পরে বাসায় আইলাম, আর পরে আমার এক রুম হয়ে গেল।
আপনি কি ওষুধের নামটা পুরো সময় কখনো জানতে পেরেছেন যে কি ওষুধ? আপনার দিকে ওষুধটা কিভাবে আসতো, পুরো খোলা অবস্থায় আসতো?
খোলা খোলা কোন লেবেল নাই, লেবেল থাকলে আমি চিনিয়ে লাগতে পারতাম।
আচ্ছা, ওষুধটা কটা দিত? দুইটা দিত আপনাকে,
দুইটা কালার কি? সাদা একটা আছে যে আপনার
কি কালার, মানে কালার
সবুজের, সবুজের মতন দেখি কি দিয়ে দেখাম
না, ঠিক আছে বলেন সমস্যা,
সবুজ সবুজ।
এটা কি ক্যাপসুল ছিল না ক্যাপসুল সাইজ ছিল?
একটা ছিল ক্যাপসুল, একটা ছিল ট্যাবলেট, ট্যাবলেট আছে জানেন মাছের চক্ষু আছে না, মাছের চক্ষুর মতন।
ওকে বলেন, তারপর
মাছের চক্ষুর মতন দুই একলা খাওয়াই দিত, আমার নিজে খাওয়াই দিত, আইয়া খা। আমি কোথায় ম্যাডাম কি হবে আমার খাইয়া, তুই আনন্দে পাইতে আসস, টাকা পাইতে আসস, আর কি চাস?
জিজ্ঞেস করার দরকার নেই,
আর তোর তো এত বাবার চিন্তা নেই, আর আমি তো আছি, টাকা লাগলো তোর টাকা দেবো, একদিন আমার 1 লাখ টাকার একটা বান্ডিল দিয়েছে, তোর খরচা কর নিয়ে যা, আমি আর টাকা ধরিনি।
টাকা ধরিনি কেন?
গরু মাংস আসলো আর রান রুটি এই দিল আমার খাইতাম, মন বলে আমি খাইছি ওগুনি। খাওয়ার পর মনে করেন দুজন আইসে, কেউ গা কাপড় চুপড় ছিল না। আর একটা ইংলিশ ছবির মতন যেগুলো মানুষ ইউজ করে আমার হেভিলি ইউজ করছে আমার, আমি তো চুপচাপ মনে করে পড়েছি ওনার মতন, ওনার যেগুলো সাইজ করছে হেভিলি দুজনে মিললে কই করছে। আর কোলে আসতে শান্তি জীবনে কিছু পাবি, আমি তো কথা কইনি আর ভাড়া পাইতেছে অসুবিধা। ওই ম্যাডাম আবার যাওয়ার সময় দিলাম 2000 টাকা মানে, তোর ইসে আমার অনেক খুশি। পরে মনে করেন যে হাগো বিদে করে দিয়ে আমি গাগোছল দিয়ে আমার সারিয়ে দিল, 2টার সময় খাওয়া দাওয়া সারিয়ে দিল, জানলাম ফোন তো লাগিয়ে পড়বে কিন্তু। আর এই ম্যাডাম ফোন তো লাভি না, আমি ফোন দিলে আবি না, এই ম্যাডাম তো কোনো সব ফোন তো আবি না, এই ম্যাডাম কিন্তু ভালো না মানুষ কয়, আমাকে সামনে ফোন দিলাম। দুই ম্যাডামের মধ্যে একদিন বাজা বাজা হইলো, আমার ওষুধ খাওয়া দিচ্ছে এই ম্যাডামে, আর ওই ম্যাডাম আমার অ্যাড্রেস লই আমার ওই সিস্টার নেই পারছে, মানে নাম আর ইয়ে করতেছে ফারুক নামে একটা ড্রাইভার আছে, আমার মালিক এলো সরাসরি দেখা যাচ্ছে তো আমার ড্রাইভার কর নাম্বারটা দেন। ওই ম্যাডামে সাল্লাহ করে আমার নাম্বার হেলদার দেয় না, আর আমি হ্যার আমার লগে ডাইরেক্ট কথা ওনার লাগে, ওনার লাগে কথা হয় না। পরে আমার নাম্বার হয়ে গেলো, সে লই আমার কলকে তুমি একটু মার্কেটে যেতে পারবা, আমি কলে আমি তো আমি চিনি না, আমি শোনালি ম্যাডাম ওই যে তোমাকে ডাবল ডাবল করলে হচ্ছে আমি চিনি না চিনি না। তোমাকে জি ম্যাডাম চিনছি কিন্তু আপনার নাম্বার বলেন, আমাকে তোমার আমি স্টান্ডে আসছিলাম তোমার মালিকের দিয়ে লইছি। পরে আমি স্কোর মার্কেট একটা রিক্সা লোক আই পড়ছি, আর দিই ম্যাডাম রে ম্যাডাম আমি একটা পুরোনো একটা গাড়ি কিনি আমি তোমার দিয়ে দিই কিন্তু তুমি আমার লগে থাকবা। রাজি কহিলাম গাড়ি আহ দিয়ে দেখবো, আমি কেছি না ম্যাডাম এত তাড়াতাড়ি আমি ওনার লগে কথা না ওনার বাদ দাও, দুজনের ভিতরে টানা টাইম লেগে গেল।
আপনি ওই মহিলার কাছ থেকে সরে এসে পুলিশে কেন যেতে পারছেন না?
ওই বাংলাদেশের পুলিশের খবর আপনি জানেন না, আর হার লাগা যে সমস্ত লোকের পরিচয় আমার যে কোনো মামলা আমরা দিয়ে দিতে পারবে, কোন চক্ষু বুঝা হাল্লা যে সমস্ত লোকগুলো পরিচয় আছে।
দিস ইজ অ্যাবসলিউটলি ট্রু ফর পারসেপশন, মানে ওর জায়গা থেকে এটা পারসিভ করাটা খুবই ইজি, কারণ ও যার সাথে ডিল করছে ভয়াবহ রকমের ওর লেভেল থেকে ভয়াবহ রকমের শক্তিশালী মানুষ, এবং ও কিছুই করতে পারবে না ইনফ্যাক্ট যদি ওকে আইনের মারপ্যাচে ফেলে দেয়। আর এই যে ভিডিওটা করে ওনাকে ভয় দেখিয়েছে প্রথম দিকে, যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে ভিডিওটা সারা জীবনের জন্য। চিন্তা করে দেখুন প্রযুক্তি আমাদেরকে কতটা বিপদে ফেলতে পারে। এই যে ট্যাবলেট এটাও একটা প্রযুক্তি, এই যে ভিডিও এটাও একটা প্রযুক্তি। জি আপনি বলুন, তারপরে ওনারা দুজন গন্ডগোল লেগে গেছে,
দুজনের মধ্যে গন্ডগোল, আমার কেউ ডাকে না, উনিও ডাকে না, উনিও ডাকে না, কিন্তু আমার শরীর না আমার অবস্থা হয়ে গেছে, আমার না কোনো না কেউ নাম আসলে আমার শরীর ঠিক থাকতে আসে না।
আচ্ছা ওষুধ খাওয়ার পর,
ওষুধ খাওয়ার পর আমি এমনি মনে করি নারীদের উপরে নিজেই পড়ছি যে ওনারা তো আমার ওষুধ দেয় না, কিন্তু ওই টাজ আমার আমার শুধু সারাক্ষণ আমার শরীরের ভিতরে মনে করেন যে আমি গুলিস্তানের হোটেল আছে, কারণ আমি সেই জায়গায় যাওয়া শুরু করে দিলাম কদিন পারতাছি না, প্রতিদিন 4 থেকে 5 জনের লোক আমার মিলামেশা করতে হইতেছে, আমার অনেক টাকা নষ্ট হইতেছে, পরে এক পর্যায়ে অনেক লোক আবার মিট হয়, কিন্তু একদিন তুমি একদিন আমি আগে নিজের ভিতরে মিল হয়
হ্যাঁ
আগে নিজের ভিতরে মনে করেন একটা নিজের নিজের বইয়ে জিনিসটা করে, মানে আমার একদম ফোন দিয়ে কাকাকে চুপকারে
পারতেন না নিজের ফোনটা বন্ধ করে দিয়ে ঢাকা থেকে পালিয়ে যেতে
বা আমার তো ইনকাম ছোড়া আর কোনো কাজ জানি না, আমি কোথায় চাকরি পেতাম, পারতাম অন্য একটা প্রাইভেট চাকরি নিতে, আর ফোন বন্ধ করে আমার তো মানুষের লোক কন্টাক্ট ফোনের লাগে, যদি কেউ গাড়ি ভাড়া লাগলো আমার ফোনে ফোনে আমার যোগাযোগ হয়,
মানে ফোনটা বন্ধ করলে তো আপনার এই কন্টাক্ট আর
থাকবে না।
ওকে বলুন তারপর।
পরে এখন নিজের ভিতরে একটা কন্টাক্ট হয়, এই মনে করেন আমার মরণের দিকে আস্তে 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 আমি গেলাম, এখন মনে করেন আমার
রেগুলার এই মেডিসিনটা নিতে
রেগুলার মনে করেন হেরাই আমার দিয়ে দিত,
মানে মেডিসিনটা কি চেঞ্জ করতেছিল নাকি একটা
মেডিসিন মনে করেন উনি আবার দিতে কি লাস্টে ঘুরে এলো নতুন যে ম্যাডাম সোনালি ম্যাডাম উনি দিল কি একটা সুইংগাম একটা ট্যাবলেট একটা সুইংগাম, সুইংগামটা সাবাইত হইত খাওয়া গিল্লে হারান যাবে না সাবাইত খালে মহে রাখতে পারে সাবাইত হবে এই ফেলান যাবে না, আর ট্যাবলেটটা দিতে মনে করেন পানি লাগে খাওয়া, তারপর সুইংগামটা আস্তে আস্তে সাবাইতে থাকো, সুইংগামটার গায়ে আমেরিকান সিল দেওয়া ফ্ল্যাক আছে না আমেরিকার ফ্ল্যাক ফ্ল্যাক দেওয়া আছে আমি দেখছি,
কিভাবে ওকে অবিশ্বাস করবেন বলেন বলুন। তারপর এই জিনিসগুলো আপনাকে দিত কন্টিনিউয়াস,
মানে এখন দুনো দিকে আমার এগুলো চলতে আছে।
কতদিন পর পর হতো এটা,
মানে ওনার দরকার হলে উনি দিতে ওনার দরকার হলে উনি দিতে,
সপ্তাহে কয়বার আপনাকে এই ধরনের মেডিসিন নিতে হতো?
চারবার তো মনে করেন ধরে রাখেন চারবার এবি
অনেবারে সপ্তাহে আপনি চারবার এই ধরনের মেডিসিন নিতেন?
মনে করেন বৃহস্পতিবার অত উনি মানে শুক্রবার উনি মানে দুইটা দিন ওনাকে থাকতেই,
এবং আপনার সঙ্গে যখন এদের সম্পর্কটা হতো তখন কিরকম এই আপনি যেটা বলছিলেন প্রথম দিকে দুই ঘন্টা ব্যাপার এগুলোকে এরকমই
দুই ঘন্টা আড়াই ঘন্টা আমার থাকতো কোন রকম কমতি না, দুই ঘন্টার ভিতরে আমার কোন নষ্ট হইত না,
এবং এই দুই ঘন্টা আড়াই ঘন্টা করে ওনাদের সঙ্গে মিশতে হইতো
মিশতে হতো ওনার ওনার মতন, মানে সোজা কথা ইংলিশ ছবি
এখানে আপনার কোন রোল থাকতো না, যা করার ওনারাই করতো
ওনারাই করতো, খালি আমি শুয়ে থাকতাম এই বেডে পরে আস্তে 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 মনে করলাম আমি,
আপনি কি বুঝতে পারছিলেন যে আপনার শরীরের মধ্যে একটা পরিবর্তন আসছে বা হঠাৎ করে আসে নাকি ধীরে ধীরে আসে?
না হঠাৎ করে পারে, আদিত দিয়ে আমার শক্তি কমে যায় বইয়ে পড়তো হঠাৎ করে, দাঁড়াই বেশি কোন আসে না পাওয়া যায়।
কয় মাস পরে বুঝলেন এই সম্পর্কে?
3 মাসের পর মাথায়।
3 মাসের মাথায় আপনি বুঝলেন, তখন কি আপনি কি করলেন বোঝার পর?
আমি মনে করেন যে পাশে একটা ফার্মেসির পরামর্শ লইলাম, আমারে ক্যালসিয়াম ওষুধ দেয়।
ফার্মেসির সাথে ডাক্তারের সাথে কথা বললেন না?
না।
কেন বললেন না?
ওই ফার্মেসিওয়ালার কথা আমি খুব বিশ্বাস করি, কোনো অসুবিধা হলে আমি হেরদারে যাই
ফার্মেসি। এটা কিন্তু আমরা অনেকেই করি, আমরা ডাক্তারের কাছে না গিয়ে ফার্মাসিস্ট যারা আছে ওদেরকে বলি, ওরা একটা মেডিসিন আমাদেরকে দিয়ে দেয় এবং সেটা আমরা বিশ্বাস, সরল বিশ্বাসে ঘিরে ফেলি। মেডিসিনের রিয়াকশন যে কতটা ভয়াবহ রে ভাই, আপনারা প্লিজ ডাক্তারের পরামর্শ ছাড়া কারো কাছ থেকে, এভেন অনেকে এটা করেন যে একটা সময় একটা ওষুধ দিয়ে দিয়েছে ওটা দিয়ে ভালো হয়েছে 2 বছর আগে, সুতরাং 2 বছর পরে একই প্রবলেম দেখেছে ওই ওষুধ খেয়েছে এবং এটা রিয়াকশন ভয়াবহ হয়েছে, অনেকেই এই ভুলটাও করেন। প্লিজ এটা করবেন না, ডাক্তারের পরামর্শ ছাড়া কিছুই নেবেন না এবং ডাক্তারের পরামর্শ নেওয়া ইদানিং অনেক ইজি হয়ে গেছে, সুতরাং প্লিজ এই কাজটা করবেন না। ফার্মাসিস্টের পরামর্শ তো অবশ্যই নয়, কারণ তারা মেডিসিন বিশেষজ্ঞ না, সুতরাং তাদের কাছ থেকে পরামর্শ নেওয়ার কোনো মানেই হয় না। বলুন আপনি এটা করতেন? ক্যালসিয়াম ট্যাবলেট দিল, ক্যালসিয়াম ট্যাবলেট
খাওয়া, B54 আর সিবিট সবসময় কন্টিনিউ দিল আমার, B54 আর সিবিট নাম ওষুধের নামটা মনে
আছে। তখন কি বুঝতে পারছিলেন যে আপনি যে এই যে ওভারডোজ সেক্সুয়াল মেডিসিন নিচ্ছেন সেটার কারণে আপনার এরকম হচ্ছে? তখন কি বুঝতে পারছেন এটা?
ওই ফার্মেসিয়াল আমার কইছে যে আপনি এত যাইয়েন না মানুষের দ্বারে, আমি ওনার কইলাম জিনিসটা ওই সময় হালকা একটা টাচ দিলাম যে ভাই আমি।
দুই মহিলা ছাড়াও কি আপনি ওই যে হোটেল টোটেল গুলোতে যেতেন?
হ্যাঁ মাঝে মাঝে আমার প্রায় সময় মনে করেন আমার উঠতে গেছে তখন আমি দৌড়তে হেঁটে কাছাকাছি তো গুলিস্তান আমার স্টেশন কাছাকাছি।
মানে দুই মহিলা ছাড়াও আপনি অন্যান্য মহিলার সাথে মিশতেন ওই সময়টাতে? আচ্ছা, তো আপনি এটা বুঝতে পারলেন, বুঝতে পারার পরে আপনি কি করলেন? শুধু এই আয়রন ট্যাবলেটটাই খেয়ে গেলেন? আপনি ওনাদেরকে বলতে পারতেন না যে আমার সমস্যা হচ্ছে শরীরে?
আমি ম্যাডাম কথা কইনে কম, কিন্তু কথা কইলাম
মানে সেকেন্ড ম্যাডামকে বললেন,
ম্যাডাম আমার ঠ্যাং ঠুং তো ভাঙ্গে শুরু, আমি তো আসতে পারি না ঠিক মতন, শক্তি পাই না, তারা তোর লোক একটা মেডিসিন আমি আনাই দিতে আসি এটা খালি ঠিক হয়ে যাবে, কিন্তু অর্ধারে তুই যাইতে পারবি না, একদিকে থাক পড়ে না, তুই কিন্তু পঙ্গু হয়ে যাবি। উনি আমার এই শব্দটা কইছিল যে তুই কিন্তু পঙ্গু হয়ে যাবি দুদিকে ধরলে, আমি তোর মেডিসিনটা আনাই দিতে আসি তোর। আমি
ওই মহিলাও আপনাকে টাকা দিত?
হ্যাঁ, দোনো আমার টাকার খেলা খেলে বাইরে, বিশ্বাস করবো না টাকা আইতেই আছে দোনো দিক দিয়ে, না আছে তুই টাকা, আর আমি তো মনে করছি টাকা পেয়ে তো মনে করি সব ভুলে গেছে, মানে সংসারে যেটা পাইতাম সেটা তো মনে করতে দেন পাইতে আছে, টাকা পেয়ে
কিছু মাথায় নাই,
কোনো মাথায় নেই, আর গাড়ি ভালো হইতেছে, আমার চাকরি খারাপ, আমার চাকরিতে কোনো সমস্যা নাই,
সবকিছুই পাচ্ছে না,
সব আমার সব ঠিক আছে, আমার আমার মালিকের কাছে আমি ভালো রইলাম, চাকরি আমার ঠিক রইল, আমার সংসারে যে জিনিসটা আমি চাইতাম সেই জিনিসটা ওনারা আমার দিতে আছে,
একটু দেখে আসুন। ওকে দেখে মনে হবে না যে ওর বয়স কত বলছিলেন আপনি? 40। ওর দেখে মনে হবে না ওর বয়স 40, এবং ও যেভাবে হাঁটে ওর বাম হাতে কোনো কিছু ধরার শক্তি নাই, আর স্ট্রোকের গল্প একটু পরে হয়তো বলবি, মানে ওকে শেষ করে দিয়েছে ইনফ্যাক্ট। কোন জিনিসের একটা সময়ের সাথে যাওয়ার একটা ব্যাপার থাকে, বলে না যে ওই যে দ্রুত চার্জ হওয়ার একটা ব্যাপার, লাইক আপনার মোবাইলের ব্যাটারিটা যদি আপনি, যেটা আপনার 20 মিনিটে হওয়ার কথা চার্জ, সেটা যদি আপনি 2 মিনিটে করেন সেটা কিন্তু খুব বেশিক্ষণ আপনাকে সার্ভিস দিবে না। শরীরটাও এরকমই, সেটাকে বুস্ট আপ করলে সেটার পাওয়ারটা কিন্তু, যেটা আসলে ওই সময়ের সাথে জড়িত, সেটাকে স্কুইচ করে করা হয় এবং পরবর্তীতে এটা কিন্তু আপনার সাধারণ জীবনযাপন করতে দিবে না, এবং সেটাই হয়েছে ওর ক্ষেত্রে। ওকে, তারপরে কি হলো? আপনি কন্টিনিউয়াসলি যাওয়া শুরু করলেন, সপ্তাহে আপনাকে অন এভারেজ 4 বার, মানে এই জনের মেডিসিন আপনাকে নিতে হতো। 3 মাস পরে আপনার হাঁটুতে বল পাওয়া কমে গেল,
দাঁড়া থাকলে
পড়ে যেতেন। আচ্ছা, তারপর
পরে গুরুতর আমি করলাম কেউ যে অ্যারোভেরা খাওয়া শুরু করলাম, একজনের পরামর্শ তোমার ক্যালসিয়াম শট, আমি প্রতিদিন 4 গ্লাস করে অ্যারোভেরা খাইতাম গুলিস্তান দিয়ে।
অ্যালোভেরা মানে যে ম্যাক্স ঘৃত কুমারী বলে অনেকে যেটাকে, মানে পিচ্ছিল যেটা বলে, এটা খাওয়া শুরু করলেন?
এটা
খাওয়ালে আপনার স্ট্যামিনা
বাড়বে, পার ক্যালসিয়াম ফিরিয়ে যাবে,
খাওয়া শুরু করলেন?
আমি প্রতিদিন খাইতে আছে কোনো মিস নেই, আর বেলের শরবত। পরে মনে করেন আস্তে আস্তে আমার একজন উপবল্লেখ পরিচয় হইল, মমি সিং ত্রিশাল, উনি গান বাজনার লাগে জড়াই থাকে বেশি।
আচ্ছা,
তো উপবই আমার খুব ভালো পায়, খুব স্নেহ করে আমার।
আচ্ছা,
হ্যাঁ মনে করেন বৃহস্পতিবার দিন হে মমি সিং যাই, শুক্রবার দিনকে আবার হারে লইয়া আইতে
হয়,
একটা ভালো একটা ট্রিপ আমার মিললে গেল আমার।
আচ্ছা,
তখন আগে আমি সারা একটা উপায় পাইছি যে আমি সরে যেতে পারি,
কারণ
আমার তো রেগুলার গাড়ি ভাড়া হয়ে গেছে আমার। উপবার লাগে আমি মনে করি সময় দেওয়া শুরু করলাম, বৃহস্পতিবার যাই শুক্রবার মনে করেন হারে লইয়া আবার ঢাকা ফিরি। পরে উনি আমার ম্যাডাম আমার ডাক দা, ম্যাডাম তুই একটু আইতে বাসে বৃহস্পতিবার দিনকে।
আচ্ছা,
আমি কিছু আমার
এই সময়টাতে আপনি কি ওই ম্যাডামের সাথে আর অন্য কোন ছেলেকে আপনার মতো করে মিশতে দেখেছেন?
ভালো ভালো ঘরের পোলাপান হাল্লাকে দেখা করতো, উনি নেশা করতো অনেক বেশি,
ভালো ভালো ঘরের পোলাপান দেখা করতো, কিন্তু এই ধরনের সম্পর্কে জড়িত কিনা তাদের সাথে
সামনে সামনে দেখিনি,
সামনে সামনে দেখেননি। আচ্ছা বলেন তারপর।
তারপরে উনি আমার ডাক্তার দুটো ওষুধ খাওয়াই দেখো, আজকাল বৃহস্পতিবার বুঝো কিলে ওষুধ খাইছে, রাত্রে তোরা থাকতে হবে, আমি খাওয়া হো আমার তাতে বাসা লাগে, বাসা থেকে রেস্ট করে দুপুর বেলা খাওয়া দাওয়া করে বিকেল একবার আমি
বাসায়।
আচ্ছা এর মধ্যে অপু ভাই ফোন দিচ্ছে যে ফারুক ভাই আমার তো বাড়ি লয়ে যাওয়া লাগবে, আমার মা অসুস্থ, আমাকে ঠিক আছে ভাই আপনি চিন্তা করেন আপনি বাসায় থাকেন আমি গাড়ি লিয়ে আইতে আছি।
আচ্ছা
ও ওষুধ খাওয়া অবস্থায় আমি হ্যারো লিয়ে মনে করেন যে হ্যার বাসায় গেলাম, হ্যারো লইলাম গাড়ি চালাই হ্যাঁ বাড়ি গেলাম।
আচ্ছা
যখন আমার গেছে তখন আমার লাগে মাংস পাকাইছে আর রুটি বানাইছে, রুটি পিঠে কখন হেরে বানাইছে, আমার ওই ওষুধ তো আগে খাওয়াই দিয়েছে, আমার শরীর তো আপনি আগুন হয়ে রয়েছে, তখন আমার রুটি পিঠে আর গরুর মাংস জানতেছে না, আমি খাইয়া মনে করেন টাইটটা বেশি দূর আইতে পারি না, এর মধ্যে মনে করেন পড়ে গেছে রাস্তায়।
ওটা খাওয়ার পরে পড়ে গেছেন, এর আগে আপনার মেডিসিনটা খাওয়া ছিল,
মেডিসিনটা খাওয়া
ছিল, মেডিসিনটা আপনার কাছে থাকতো?
না না উনি আমার খাওয়া দিয়েছে রাত খাওয়ানোর কথা কই, কিন্তু আমি তো ওনার কাছে আমি পড়ছি।
আচ্ছা আচ্ছা মেডিসিন খাওয়ার পরে আপনি চলে আসছেন?
হ্যাঁ আমি খাইয়ে মনে করেন চললে এই পড়ছি, আমি অপুবের হলে মমি সিং এই পড়ছি।
ওকে তারপরে আপনি ওইটা খাওয়ার পরে পড়ে গেছেন?
না এই গরুর মাংস খাইছে রুটি পিঠে খাইছে, খাইয়ে মনে করেন আপনি জানতে আমরা লইয়েছেন না অত দূরে দূরত্ব, একটা মোর ঘুরে আমি গাড়ি ধরে আইসের মধ্যে দেখি আমার দুই পা রাজুর দিয়ে রক্ত মানে খিসে বের লয়ে যেত, স্যার আমি
খিচে ধরেছে
খিসে ধরছে, তখন আমি ভয় পেয়ে আমি মানে গাড়ির দরজাটা খুলে এসিটা সারিয়া আমি একটু শুয়েছি, শোয়ার পর দিয়ে আমার হাতের পা কোনোটা লড়ে না,
হাত পা কোনো কিছু নড়ছে না,
পরে মনে করেন আটটা মনে করেন কোন দরজার গেটটা খুললাম এক সাইডে কাইতে পড়ে গেছে,
যাতে কেউ আপনাকে দেখতে পারে।
হ্যাঁ দেখতে পারে এই চিন্তা।
আপনার সাথে ঘটনাটা কবে ঘটলো, কবেকার ঘটনা এটা, আজ থেকে কতদিন আগের ঘটনা?
আট মাস।
আজ থেকে আট মাস আগের ঘটনা?
আট মাস দশ দিন হতে পারে
এরকম।
হ্যাঁ
আচ্ছা বলেন তারপর।
তারপর আমি গেটটা খুললে এক সাইডে কাইতে পড়ে গেছে, তার আশেপাশের লোকজন দেখে আমি পড়ে আমি ঠ্যাং ঠেয়ে বিল করতে আছে লড়তে পারি না, পরে অপু ভাই আপনি ড্রাইভার জানে কেমন করতে আছে, তাড়াতাড়ি অপু ভাই আইসি ফারুক ভাই কি হয়েছে আপনি, মাথা পানি ফুনি দিয়া একটা প্রেশারের ওষুধ খাওয়াই দিলে আমার লয়ে গেল ময়মনসিং মেডিকেলে।
আচ্ছা
ব্যান্ড কাইতে করিয়া নেওয়ার পর আমার কিচ্ছু লাগে না ভাই বিশ্বাস করেন, আমি মেডিকেল নেওয়ার পরে আমার দুটো থেরাপি দিলে ওই ডাক্তার ম্যাডামই মালিকের ফোন দিতে হেও একটা গাড়ি লইয়া আই পড়ছে, আমাদের গাড়ি বহুত গাড়ি হয়নি, হেও আই পড়ছে তোমার কি দূর তো খবর দিয়ে লোকজন লইলা, পরে আমার কিচ্ছু হইলো না আমি আবার হারালে ঢাকাই করলাম।
ডাক্তার আপনাকে টেস্ট দিল না?
ওখানে সেটি চলতে ছিল ঘটনা শুক্রবার কথা বন্ধ।
আচ্ছা
বৃহস্পতিবার কথা শুক্রবার তো আমার ইনস্ট্রাক্ট হইলো
সিটি স্ক্যান,
সিটি স্ক্যান হ্যাঁ ব্রেনের, কিন্তু এগুলো ওখানে বন্ধ কোনো খোলা নেই, খালি হাই দিয়েছে ইসিজি দিয়েছে, ইসিজি টা পারছিলাম আশি টাকা লাগছে
ওইখানে করে ফেললাম,
ইসিজি তার রিপোর্ট ভালো ছিল আমার হার্টের কোনো সমস্যা ছিল না, পরে মনে করেন আমি আইলাম আইয়ে মনে করেন ঢাকা আইলাম, আর পর ওই ম্যাডাম যে ইস্যু ম্যাডামে ফোন দিয়েছে তুমি এগুলো সিটি রে করলে কামাকে লাগে, তারপর আমি বললাম যে ম্যাডাম একটা মিথ্যা কথা বললাম আমার বাড়ি একটা অসুস্থ ছিল, যাক তুমি আমার আপন লোক তোমার কথা বিশ্বাস করতে হইবে, পরে ওই ম্যাডাম এসে আমার লোক রাগে রোগে পরে আবার ঠান্ডা হয়ে গেল, ঠিক আছে তুমি আমার বাসায় আও, বাসায় গেলাম হেলাম সারা রাত্র রইলাম ওই জায়গা, পরদিন আমার সারিয়ে দিল আমি স্টানে আইলাম, আর পরে আমার স্টানে সবাই মোটামুটি জানাজানি হয়ে গেল জিনিসটা, মানে আমার বন্ধু মহলার যারা আছে মোটামুটি এক কানে দুই কান করে মনে করেন সরাই গেছে, ফারুক আগের ফারুক নাই নষ্ট হয়ে গেছে, ও আন হোটেলে যাওয়া যাচ্ছে, মানে আস্তে আস্তে
জানলো কিভাবে জিনিসটা,
মানে আমার মতন তো বহুত লোক লোক হোটেলে যায় কথা কেউ আমার দেখে ফেলাইছে, আমি পলাই পলাই গেছি ঠিক আছে কিন্তু আমার মতন অনেকে তো ওখানে যায়,
আচ্ছা
ফারুক আর ভালো নাই ও নষ্ট হয়ে গেছে ও খারাপ হয়ে গেছে, পরে আমার জানাজানি হয়ে গেলে তারপরে মালিক সমিতি আমার ডাকছে,
মালিক সমিতি
হ্যাঁ যে তোমার ব্যাপারে অনেক ভালো কোম্পানি নিজে আমাকে আছে ভালো ইয়ে আছে কিন্তু বর্তমানে তুমি কি করতে আছো তুমি বাড়ি চলে যাও চাকরি করো না কতদিন রেস্ট করে তারপর আও, পরে আমি করলাম যে আমার মাফ করে দেন এবারের মতন আমি আর কোনো সময় এই কাজ করবো না, আচ্ছা দাও মাফ করে দিলাম, আমার কাছে একটা ইউনিয়ন আছে, পরে আমার কাছে ইউনিয়ন আছে আমার হাতে উড়িয়ে দিয়েছে যে আপনি ফারুকের কি বিচার করবেন, কারণ ফারুক আজকাল ওদিকে যাওয়া শুরু করছে তখন বদনাম করতে আছে, পরে আমার কলে সত্যি ঘটনা কথা তুই কি লেগে যাস, তারপর আমি সভাপতির করলাম যে ভাই এই ঘটনা আমার লগতে করতে আসলো, কারণ আমি তো ভাই বিপদে পড়ে আমি নিজের দিয়ে কিছু করতে আসলাম মন দিয়ে আমি ইচ্ছে করে করতে আসলাম এটা ঐতিহ্য আছে,
মানে ওই ভদ্র মহিলা দুজনের ঘটনা বললেন,
একজনের কথা কইছি,
একজনের কথা বললেন যে মহিলা আপনাকে বাধ্য করছে,
প্রথম প্রথম যার কথা তার কথা কইলাম।
আচ্ছা
পরে করলাম কি ঠিক আছে আমি ব্যবস্থা নেব, তুই বললি দরজনের ম্যাডামের জন্য ডাকবি না তুই আমার ডিউটিটা আমার দিবি, আমার সভাপতি কইল আমি বললো হ্যাঁ তুমি আমার ডিউটি এতক্ষণ টাড়িয়ে তুমি মারিয়ে খাইতেছো আমার এখন,
মানে ডিউটি সে চাইলো আপনার কাছ থেকে,
ঠিক আছে তোলা যাতে বিল করতে আমার ডিউটিটা দে তুই দেখ কত পারে আমি দেখবো তোর যাওয়া লাগবে না তুই রেস্টে থাক, আমার চেয়ার সুরে ভাইয়া হিরণ সির মতন হয়ে গেল কিছুদিনের ভিতরে, এখন তো মোটামুটি দেখো না আমি আসলাম আরো খারাপ হয়ে গেছিলাম আমার আড্ডিটে বাইরে গেছিল, এই সবার নজরে পড়ছে যে কি পুরো কি হয়ে গেল তুই হিরণ মানে সবার মোহে মোহে আমি নেশা করতেছি সমানে,
বিরতি নিতে চাই প্রিয় শ্রোতা আরো একবার। এই গল্পটা শোনার প্রেক্ষাপটে সবার প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, কারো কারো মনে আপনাদের মনে হয়তো বা রোমান্সের জায়গাটা থেকে এরকম ফান কিংবা ফাজলামো জায়গা থেকে হয়তো বা একথা আপনারা হয়তো বলতেছেন যে কথাটা ওই যে সভাপতি একটু আগে বলেছে এই ধরনের কথা, বাট দ্য থিং ইজ নট লাইক ইজ সেক্স, এটা না। অফকোর্স ইটস আ ক্রাইম, এটা একটা অবশ্যই অপরাধ, অনেক বড় অপরাধ, এবং একটা মানুষের স্বাভাবিক জীবন নষ্ট করে তাকে নিংড়ে তার জীবনের সঞ্জীবনী শক্তি বের করে নিয়ে নেওয়া অবৈধভাবে, এবং একজন মানুষের গচ্ছিত সম্পদ নিয়ে গেলে যেহেতু অপরাধ হয়, আর একজন মানুষের পুরো জীবনটাকেই যদি এভাবে নিয়ে নেওয়া হয় নিংড়ে নিংড়ে, সেটা কত বড় ধরনের অপরাধ হতে পারে, সেই জায়গাটাকে আপনারা ফোকাস করুন এবং সেখান থেকে এই আজকের এই জীবনের গল্প প্রচার করে আপনাকে সচেতন করার চেষ্টা আমরা করছি। আমরা আবারও চার মিনিটের ছোট্ট একটা বিরতি নেব, চার মিনিট পরে আবারও ফিরে আসবো এই ভদ্রলোকের কাছে। উনি হচ্ছেন ফারুক, আজকে তার জীবনের গল্প আপনারা শুনতে পাচ্ছেন। ওকে দেখার জন্য আপনারা ফেসবুকে আসতে পারেন, আমার ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj, পেজটি আছে আরজে কিবরিয়া নামে, অ্যান্ড প্লিজ আপনারা পেজটিতে লাইক দিয়ে দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমার হেলো ইট 920 মেম্বার হয়ে যাবেন, এবং এই পেজটি থেকে আপনি আমার যে অনুষ্ঠানগুলো আছে সেই অনুষ্ঠানগুলো সম্পর্কে যাবতীয় আপডেট পাবেন। এবং আপনারা জানেন যে আমি খুব সম্প্রতি নতুন আরেকটি অনুষ্ঠান শুরু করেছি, যেটি প্রচার করা হচ্ছে শনিবার বিকেল তিনটায়। এই অনুষ্ঠানটি আমার অন্তরের একটা অনুষ্ঠান, অনুষ্ঠানটির নাম হচ্ছে জননী। আপনাদের সবারই একবার করে মায়ের প্রতি ভালোবাসা থেকে এই অনুষ্ঠানটি শোনা উচিত। শনিবার বিকেল তিনটায় শুরু হয়, 3:10 থেকে 4:00 পর্যন্ত, এক ঘন্টার খুবই অল্প সময়ের জন্য, এবং নিশ্চয়ই আপনারা অনুষ্ঠানটা মিস করবেন না। জননী প্রতি শনিবার বিকেল তিনটায়। ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত, এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি, বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা, চেষ্টা সাহস আত্মবিশ্বাস এবং ইচ্ছা শক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। ফিরব ঠিক চার মিনিট পর।
Close up presents Hello 8920 Close up, the closer the better.
প্রিয় শ্রোতা, আমরা আবারও স্বাগত জানাচ্ছি আপনাকে ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। ফারুক রয়েছে আজকে জীবনের গল্প বলার জন্য। ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত, এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি, বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা, চেষ্টা সাহস আত্মবিশ্বাস এবং ইচ্ছা শক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। ফারুকের কাছে যাবার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা নিশ্চয়ই জানেন জীবনের গল্প 2 বইটি বাজারে পাওয়া যাচ্ছে, এবং আপনি যদি বইটি সংগ্রহ করতে চান তাহলে ফোন করবেন 16297 এই নম্বরে। আমি আবারও বলছি 16297 এই নম্বরে বইটি আপনি rockumari.com থেকে কালেক্ট করতে পারবেন মাত্র 150 টাকায়। হ্যাঁ, আমরা ফারুক কথা না বাড়িয়ে আবারও আপনার কাছে ফিরছি। তারপর
সভাপতি করলে আমি রাজি নাম, প্রতিদিন আমার 1,500 টাকা নষ্ট হইতেছে। আমি কোন রকম লগালগ মিথ্যা কথা শুরু করলাম যে না আমি এই সময়ের মধ্যে নাই, কান ধরলাম আপনারা যতদিকে আমার ধ্যানটা ঠ্যাং পিটে ভেঙে লাই দিন, আর লোক ফিট করে যেতে আমার অনেক পাইতাম, আটকে পুলিশে দিয়ে দেবে, তারপর হোটেল বাদ দিয়ে দিলাম, ওনা করলো পড়ে দিলাম। আমি আমার প্রতিদিন 1,500 টাকা আমি নষ্ট করতে রাজি না। পরে এক পর্যায়ে ওই ম্যাডামে যে প্রথম যে ম্যাডাম নিলাম উনি মনে হয় বাহির চলে গেল, উনি তো এনজিওর লোক ধরে তো
দেশের বাইরে চলে গেল,
বাইরে চলে গেল। আমার জন্য যাবে আমার ডাকছে এয়ারপোর্টে, উনি যে যাবে আমার কয়েও নেই, উনি ব্যাগটা গাড়ি তুলে গেছিল এয়ারপোর্ট চলো, এয়ারপোর্ট আসলাম আর গাড়িতে পেয়ে যা আমার যে ঘটনা গুনি করছে এগুলো আপনারা কইতেছি। ও দেখ আমি তোর ভালো চাই, তুই বেশি ই করিস না, তোর জীবনটাকে তো তুই খুয়াবি, তোর ভালো চাই দেখ, আমি আইলে তোর লোকাম ভালো জিনিস লোক তুই খাইলে আবার ঠিক হয়ে যাবি, তোর চেয়ার সব ঠিক হয়ে যাবে, তারপর তোর আমি বাইরে চিকিৎসার লোক পাঠামো, তুই ম্যাডামের দ্বারা আর যাবি না, তোর কিন্তু ম্যাডাম পঙ্গু বানিয়ে হেলাইবে। উনি কথা কিন্তু আমি জিনিসটা বুঝতে করতে পারিনি ভাই, নলেজে ঢুকে নেই আমার। হ্যাঁ তোর আমি কিছু টাকা দিয়ে যেতে, তুই এক মাস ফুল ঘরের মধ্যে খাবি আর ঘুমাবি, কোথাও যাবি না। উনি আমার 20,000 টাকা দিয়ে গেল, আমি যে নাই হুনি তোর তোর পিছনে কিন্তু আমার লোক লাগাই না থাকবে। উনি যা করলো সবে হা হা করে গেলাম, তারপর উনি গেল গিয়া স্টুকটা আমি করে ঢাকা মেডিকেলে চলছি। তার মানে ওই ম্যাডামরা আমি একটা ফোন দিয়েছিলাম, দিতে ম্যাডাম ম্যাডাম আমি তো স্টক করছি, আমি তো ঢাকা মেডিকেলে, তুই কোন চিন্তা, তোর যত চিকিৎসা যত টাকা লাগে আমি দেবো থাক। এই রাত্রে আমার কথা কাছে সকালবেলা ঠিক উনি আইসি একটা বোর কাপড় আমার পাশে খারাইছে, আমি চিনতে তো পারিনি। উনি আমার অনেকক্ষণ ধরে আমার টাকা দিল আমার নাক মুখ দিকে, দেখে মাথা ড্রেবিল করিয়া চলে গেল, তো তেমন চেহারা দেখতে পারিনি, চক্ষু দেখছে খালি। আলাম লোক কত সে রাত্রে, আর ওই সময় আমার বউ আমার লগে,
ওকে মানে ও কি জানতো যে আপনি ধরনের পেশার সঙ্গে জড়িত আছেন?
না না না, হেল্লা তো আমার কোনো ইয়ে নেই,
সম্পর্কই নাই
না। কাগজপত্র দেওয়া থাকে আর সবার আপন জনের নাম্বার টাম্বার মোবাইল নাম্বার এটার মধ্যে দেওয়া থাকে, তো আমি ওই সময় আমার বোন নাম্বার দেওয়া আসলো আমার, হিসেবে আমার ডিভোর্স হয়নি, কাগজপত্রের মধ্যে ওই নাম্বার খুঁজে আমি ছোটবার নাম্বার এই সব পাইছি, সবার ফোন দিছে, তা বাড়িতে যান ফোন দিছে, তা আমার মা মনে করছে আমার কাছে অনেক টাকা আছে, আর এটা দেখা আমি জিরো কিছু নেই আমার লাগে। পর আমার বউর লাগে আমার মাল লাগে বাজার বাজে গেল মেডিকেলে, বই বউ করে এখানে চিকিৎসা করা আমার স্বামী তালাক দিতে হাতে কিছু হ্যাঁ সার মনে, আর মা গা তোর তোর আর বিশ্বাস করতো এত এত কাহিনী করছে আমার পোলার লাগে, আমি আমার পোলা নিয়ে ঢাকা নিয়ে বরিশাল নিয়ে চিকিৎসা করাবো, লাগলো দুজনের ভিতরে ডাক্তারে আমার নাম কেটে দিল যে আপনাকে যখন লাগে আশেপাশে রোগীর অসুবিধা হইতে আছে আপনি রোগী লয়ে যান, পরে আমার বরিশাল লয়ে গেল নিয়ে আমার মনে করেন যে বরিশালে যাওয়ার পর মনে করেন শুরু হলো অত্যাচার,
আবার সে অত্যাচার
মায়ের বাপে কইতেছে যারা মসজিদের সামনে হালাই থাল্লার ফলে অনেক অন্যায় করছে জীবনে, মানুষের নামাজ পড়ে যাইবে আর দোয়া করবে এই পাপের ফসল, প্যারালাইসিস মানুষের ভালো মানুষের অনেক প্যারালাইসিস জায়গায় হারা গেছে পাপ ইস্টু, মসজিদের সামনে হওয়াই তো মানুষের যাইবে আর দোয়া করবে এতে ভালো হয়ে যাবে,
এটা আপনার এলাকার লোকজন বললো?
আমার বাপে বললো।
আপনার বাপে বললো এটা?
হ্যাঁ, পরে মায় রাজি হইলো, পরাটা তের ফল মসজিদের ঠিক দরজাটার সামনে হলো রোদের মধ্যে শুয়েতে তার আমির মধ্যে হইয়া থাকতাম, বাঘা মারার তেল আসলো তেল তেল সাপের তেল, এতে আমার পাড়া আমরা দেখাতে পারলো একটু বুঝতেন ভাইয়া, এই দেখান পড়ছে কেমন ঠান্ডা রে
একটু একটা মিনিট
দেখছেন পুরিয়ে ফলের সময় তেল মেঘকে রোদের মধ্যে হালাতে চামড়া ফুললে উঠতো আমার, ওই তেল দেওয়ার পরে চামড়া ফুললে ঠোঁস ধরে উঠতো, পানির লোকে সিলেতাম কেউ একটু দাঁড়া হইতো না, পরে ভাইয়া আমার খুব খারাপ লাগতে আসলো যে আমার হার্টের মধ্যে আস্তে আস্তে ব্যথা শুরু হয়ে গেল, এই দেখে জিনিসপত্র দেখে কোথাও আমার মেডিকেলে ভর্তি করবে, আমার বউটার আমি খারাপ করে ভালো কেউ করছে জানেন, আমার ইউনিয়ন থেকে টাকা উড়েছে, ও আই আমার চিকিৎসার দায়ভার লইল যে আমার স্বামীর হালাত ডিভোর্স হোক একটা মানুষরম বাঁচানোর চেষ্টা করে যাই, পরে ওই 4,000 টাকা দেওয়ার দ্বারা আমি জানি না, ওকে তোমার সমিতি দিয়ে 4,000 টাকা দিছে, আমি আগের কথা ভুলে গেলাম যে ও আমার পাশে দাঁড়াইছে, তো পরে 4,500 টাকা সিটি এক্স রে করলো রক্ত পরীক্ষা করলো আমার সবাই ধরে নিয়েছে যে আমার অন্য কোন রোগ হয়েছে,
হ্যাঁ
পরে রক্ত পরীক্ষার মধ্যে কিচ্ছু পাইল না ফ্রেশ,
আচ্ছা
আমি ভয় পেয়ে গেছিলাম রক্ত পরীক্ষার কথা হয়নি
পাওয়ার যদি যায় কিছু একটা, হ্যাঁ
পরে আমার ওষুধ পানি কিনে টেন দিয়ে আমার বউ আমার গেল গিয়া
আবার চলে গেল,
হ্যাঁ চলে গেল হ্যাঁ হ্যাঁ মতো চলে গেল, সবাই আমার মনে মধ্যে সন্দেহ থাকলে কি আমার মনে ক্যালসিয়াম সরে গেছে, মায়ের কইলো মা আমার একটা পুঁই শাক আর ডারস খাওয়া খালি আমি ভাত খালে মুগ্ধ পরে যেত, মা রেখেলাম মা নরম করে ভাত রাঁধতে আমি যেন গিল্লা লেতে পারি, কোন সারা পেলাম না, মানে কি যে শুরু হলো যে আমি মনে করি বাংলা ছবির ভিতরে অভিনয় করতে আছি, পরে পাশের পাশের এক মহিলা এ কথা দেখ ভাই তুই এনে থাকো তোর জীবন দাঁড়াবি, তুই ঢাকার বান্ধে টাকা যা মরিয়ে গেল চাল্লার দুনিয়া অন্য মানুষ পাবি, তোর দাফন করে দেবে যা, আর এনে থাকলে তোর লাস্টটা পসাইবে তুই থাকিস না, তখন আমি আমার এলাকার দাদা বসে এক লোক মারা গেছে লাড়ি এসেলো লাড়িটা আমার হাঁটতে দিয়েছে লাড়িটা লয়ে গেল, এখন তার আমি হাঁটতে পারি না, পরে আমি চিন্তা করলাম আজকে আমি ঢাকা লঞ্চে উঠবই, তা মালিক সমিতি দিয়ে আমার গোপনে 1,000 টাকা এক বন্ধু পাড়াইছিল যে অলরেডি কিছু কিনে খাইতে কইন, ওই 1,000 টাকা আমার লগে আসলো
ওই সময়টাতে, যারা এই কাজটা করছিল ওরা কোথায় দেশের বাইরে?
না একজন দেশে আরেকজন তো গেছে কি
আরেকজন দেখেই ভেগেছে, আপনার সঙ্গে কোন যোগাযোগ রাখেনি
মেডিকেল দেখে পলাইলো, মানে আমি খালি চোখ দেখছি আর বুঝতে
বাকিটুকু বোঝেন নাই,
আমার তো স্ট্রোক করা মাথা কতটা বুঝতে পারতেছি না,
ওটা দেখেই সে পালিয়ে গেছে,
মানে আমার দিকে তাকাই খালি মাথা রেবিলেবিল করলো,
কথাবার্তা না বলে মানে চিনছো এটা যেন না বলে,
মেবিল করে আমার পাশে তোমার বই স্টুল বই রয়েছে ছোট বাচ্চার বুকের মধ্যে,
মানে ইশারা দিল যে তুমি আমাকে দেখছো এটা বুঝাইও না,
মানে মাথা ঝুলে চলে গেল আর যাওয়ার সময় খালি এভেলেবল করলো
থাকো
থাকো, তা মনে করলাম যে পর মনে করছে
কিছু একটা হেল্প পাঠাবে বা কিছু,
তারপর তার নাম করতে লইয়ে গেল রইল না,
তারপর
তারপর তার বরিশাল নিয়ে আমার
ট্রিটমেন্ট হচ্ছে, তা বরিশালের গল্পই বলতেছিলেন, তারপর কি হলো
বরিশাল নিয়ে আমাদের এই অবস্থা, পরে আমার ওই বন্ধুরে 1,000 টাকা দেওয়া আমার দ্বারা এই বিকাশ করে টাকা নাম পকড়ে আসলো, আমার বাসার সামনে কদু গাছের যাহা বুঝেন যে কদু গাছের
জাংলা বলে এটাকে,
একটা বাস খুললিয়া, তারপর আমি মনে করছি আমার একটা বাস খুলে দেন তো ভাই, একজন একটা বাস খুলে দিচ্ছে, আমি বাস লইয়া ব্যাগ কান্দে তুলইয়া
ওই বাসের উপর ভর দিয়ে দিয়ে হাঁটতে,
ভর দিয়ে দিয়ে আমি লঞ্চ হয়েছি,
লঞ্চে আসছেন?
হ্যাঁ
আসে,
লঞ্চে উঠছে অনেক কষ্ট করে, আফরে আফরে লঞ্চে উঠছে, পরে লঞ্চে উঠলাম, লঞ্চে টাকা এলাম, টাকা স্ট্যান্ড আবার আছে জানি গাড়ি ছিলাম, ওরা দেখে তো অবাক, তুই এই ব্যাগ কেমনে এলি? ওখানে থাকার পরে সিরাজিম নামে একটা ই আছে, বেসরকারি একটা ই আছে থেরাপি, ওই জায়গাটা কিছুদিন আমি দিলাম, তারপর আমার পাওয়াটা মোটামুটি সারছে, এই ডান পাওয়াটা ডান একটা সারছে।
এখানে একটু কথা বলে নি প্রিয় শ্রোতা, ওকে গল্প বলতে বলতে মাঝে মাঝে থেমে যেতে হচ্ছে এবং যে কারণে আমাকে একটু বেশি বেশি ইন্টারাপ্ট করতে হচ্ছে, কারণ ও অনবরত কাঁদছে, ওর চোখ দিয়ে যে পানিটা পড়ছে সেই পানিটা আপনারা দেখতে পাচ্ছেন না, হয়তো ভিডিও যারা দেখেছেন তারা কিছুটা আশা করতে পারছেন, সেটা আমাকে সামনাসামনি বসে দেখতে হচ্ছে। জীবন সায়ান্যে একটা মানুষ যখন পৌঁছে যায় শারীরিকভাবে, তখন আসলে কতটা ভয়াবহ অবস্থা হতে পারে সেটা না দেখলে আসলে বুঝবেন না, এবং ওর কাদার ফুপিয়ে ফুপিয়ে কাদার শক্তি ওর শরীরে নাই, সত্যিকার অর্থেই নাই, ও এতটাই বেশি মেডিসিনের ইফেক্টে আক্রান্ত। চোখে না দেখলে আপনারা বুঝতে পারবেন না, ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। যদি ভিডিওটা দেখতে চান চলে আসুন আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj, আরো একবার বলছি www.facebook.com/kibriya.rj, পেজটি আছে আরজে কিবরিয়া নামে, ওখানে লাইক দিয়ে দিলেই আপনারা মেম্বার হয়ে যাবেন এবং এই ভিডিওটি আপনারা দেখতে পাবেন। আসলেন লঞ্চে, তারপরে
স্টেশন আসার পরে সবাই মিলে দিলে উদ্যোগ নিলে আমার চিকিৎসা করবে, কারণ আমার লাগার কেউ মেডিকেলে যায় না, সবাই কাজ মেডিকেল যা আমরা আছি, আমি এই বাস লই ভর দিতে দিতে এমার্জেন্সিতে গেছে, এমার্জেন্সিতে প্রতিবন্ধী একটা কোঠা আছে খালি, তারা ফিরে চিকিৎসা দেয় মেডিকেলে, এটা প্রধানমন্ত্রী বলে করিয়ে দিয়েছে, তা আমার দেখে আর প্রতিবন্ধী মনে করছে, আমি বললাম না আমি প্রতিবন্ধী না, ভালো মানুষ, আমি প্রতিবন্ধীতে যাবো, কথাটা কনে ভুল করে চলেছে।
ওহো, করল না ভর্তি,
মানে সবাই কয়ে প্রতিবন্ধী, এটা প্রতিবন্ধীর খাতা দিয়ে দেয়, যাই প্রতিবন্ধী মানে পাগলের লোক আমার থাকতে হইবে।
আচ্ছা আচ্ছা,
তো আমি করলাম নাম পাগল নাম পাগল প্রতিবন্ধী না, ভালো মানুষ, আমার প্রতিবন্ধীর মধ্যে দেবেন কা, কিন্তু এই কথা না করলে আমার চিকিৎসাটা হইতো, সব চিকিৎসা ফিরে পেতো আমার। তারপর আমার একদম থাপুর কলা বলো, তোর তো কপাল পুললে, তোর তো সব চিকিৎসা ফিরিয়ে আসলো, এটা মাননীয় প্রধানমন্ত্রীর তহবিল, সব ফিরে পেতে বুঝতে পারিনি ভাই প্রতিবন্ধীর কথা কইয়া। পরে আমার নিল না মেডিসিন, বারে লিখে দিলে দিয়ে বাইরে দেখাইছি, আবার স্টেন আইলাম, স্টেন আইয়া আমার ওই যে বউ ও ইউনিয়নের সেক্রেটারি করে কেমনে কেমনে মনে করেন যে ই করে লইছে, আমার আর থাকতে দেবে না, আমার মারিয়ে বার করে দিল। এই যে ম্যাডাম ঘটনায় আমার ওই মোবাইলে মনে ফোন দিয়েছে, মনে করেন যে মানে কিছুটা ও হনছে, আর মোবাইল তো আমার বউর দ্বারা থাকতো, আমাদের মোবাইল নাই আর, এই আবার করলো যে এতে মানে এভেলেবল নষ্ট হয়ে গেছে। পরে সবাই মিললে করে চান্দা উঠে আমরা আর তুমি মোস মারো, আমার মারিয়ে বার করে দিল আমার স্টেন দিয়া। পরে সেগুন ব্যাগ এসে যে ডিসির ব্যবসা করে সোরাব ভাই, হায়দ্রাবাদ যায় উঠলাম যে ভাই আমার তো যাওয়ার কোন জায়গা নেই, আমি কই যাবো? পরে ঠিক আছে তুই এনে থাক। আর আমি মনে করো সবাই চান্দা মান্দা উঠে দুপুর বেলা সবাই ভাতায় হেন দিয়ে এক মিনিট এক মিনিট করে ভাত আমার লোকের রেখে দিত। এই আবার ওই যে ওই বিল্ডিং এর যে ক্যাশিয়ার কফুলউদ্দিন সাহেব, এই দেখছে, দেখে কলে ছেলেটা তো আমার এখানে চাকরি করতে আগে পাকিস্তানের চাকরি করতে হয় শত্রু ভাই হেগুলো পড়েছে। পরে কলে আমার কি সমস্যা, সবাই জানলে আমি লোকের দক্ষিণের সভাপতি বাজিত ভাই, হেও দেখছে, আর মিললে চাইলে আমার ওষুধ মোটামুটি ওষুধ কিনে দিতে আছে, আর ওই যে কফুলউদ্দিন সাহেব তিনি বলে আমার ভাত দিতেছে ফ্রি, কোনো ভাত খাওয়াইতেছে খালি, আর মাঝে মাঝে ওষুধ পানি কিনে টিনে দিতে আছে। মোটামুটি ভাই আমি অনেক ভালোই আসছিলাম বিশ ভাই ভাই, কিন্তু শেষ সময় আমার লোকের যে বন্ধু বান্ধব আরো আমার লোক বিপ্লব মিলে করলো, স্যার স্টোক রোগে বেশি দিন বাঁচে না, ও মরিয়ে গেলে থালা পুলিশ করা লাগবে, এই লাস্ট লোক আমাকে ঝামেলা করা লাগবে, বাড়ি করে দেন কিছু টাকা পয়সা দিয়ে, নয়তো ভাই আমি অনেক ভালো থাকতে পারতাম, আমি থেরাপিও দিতে পারতাম, আমি দুঃখ খাই আমার শরীরে ভালো থাকতাম, খাইয়ে খুব ভালোই আসছিলাম, কেমনে কেমনে স্যারের বুঝাইছে, তারপর কিছু টাকা পয়সা উঠে আমার বিদায় করে দিল, আমার দলপুর একটা গল্লা হয়ে দিল 1500 টাকা মাস, হোটেল দেখা দিল, খাইলাম, দুই মাসের মধ্যে 10,000 টাকা শেষ, 10,000 টাকা সবাই মিলে দিল উড়ে দিয়েছিল, আর বাইজিত ভাই দিয়েছিল 2,000 টাকা। পরে তোমার কাছে শেষ তাপা মনে করি 4,000 টাকার মতন 7,000 টাকার মতন বাকি বুকে তোমার ঘুরতে পলাই বেরিয়ে পেলাম, তারপর রাস্তা রাস্তা ঘুরতে আসি, হঠাৎ করে মনে করে যে সিলেট মাজার যায় একটু দোয়া লইয়ে, যাওয়ার সময় গাড়িতে গেছি, আমার সময় তো তার গাড়িতে উঠে না, জিদ করে ভাই আমি হাঁটতে হাঁটতে ঢাকায় এই পড়ছি।
সিলেট থেকে আপনি হাঁটতে হাঁটতে ঢাকায় আসছেন?
11 দিন লাগছে আমার, 11 দিন।
গাড়িতে নেয় না কেউ আপনাকে?
কেউ নাই না ভাই, গাড়ি উঠতে তো পারিনি, যাওনি কই ভাই আমাদের টাকা নেই, তোমার যে হেল্পার গেটের সামনে দাঁড়া কোনো সিট নেই, তুমি কামনে যাবো বইয়ে বয় নেন কো সম্ভব না, আমি 11 দিন বই আমি ঢাকা যাইতে তো আমার হাড়ের অবস্থা খারাপ।
দা আগলিয়েস্ট ট্রুথ অফ সোসাইটি, এবং যারা আজকের এই অনুষ্ঠানটা শুনছেন তারা হয়তো শুধু ওকে দোষী দিবেন, দোষী দেওয়াটাই স্বাভাবিক, কারণ ওই লোভটা না করলে বা ওর কি বা করার ছিল, তো ট্র্যাপে পড়েছে এখানে, লোভ না করে কিভাবেই বের হয়ে আসতে পারত। তবে এটা ঠিক যে ওর লোভ হয়েছিল মাঝখানে, কারণ ওর টাকা পয়সার কথা বারবার আসছিল, ওর জায়গাটা থেকে লোভটা করাটাও কি স্বাভাবিক না, এটাও একটা বড় প্রশ্ন। কিন্তু একজন রোগী, একজন রোগাক্রান্ত মানুষ, একজন দুস্থ মানুষ, যার শরীর দেখে বোঝা যায় যে শরীরের রোগ বাসা বেঁধেছে, এই মানুষটা কি বাসের মধ্যে ছোট্ট একটা জায়গা পেত না, একটা ওই যে টানেল যেটা থাকে মাঝখানে হেঁটে গিয়ে দুপাশে বসতে হয়, টানেলের কোন একটা জায়গায় তাকে কি বসিয়ে নেওয়া যেত না? করেন না, করেন না দুটো কারণে। একটা হচ্ছে বাসের সিটে যারা বসে থাকেন তারা স্বস্তি বোধ করেন না, তাদের আসলে অনেক আরামের প্রয়োজন, এবং তারা আরামে বসে থাকতে গিয়ে এই ধরনের মানুষজন দেখে যদি বিরক্ত হয়, কারণ তারা মনে করে এরা হিরোইনচি, এরা হিরোইন খায়, এদের জীবনটা এরা নিজেরা নষ্ট করছে, সুতরাং এদের এদেরকে এদের শাস্তি হিসেবে আমাদের সাথে খারাপ ব্যবহার করা উচিত। একটা শব্দ তো আমাদের সমাজে প্রচলিত আছে হিরোইনচি, এবং হিরোইনচি বললে আসলে কিছু বলতে হয় না, আগে পিছিয়ে কিছু বলতে হয় না, ও খারাপ, ওর শাস্তি প্রয়োজন। ওই সিটে বসা মানুষগুলো যখন খারাপ চোখে দেখেন তখন হেল্পার, সেও তো এই শ্রেণীরই মানুষ, এদের মতোই খেটে খাওয়া মানুষ, সেও বাধ্য হয় খারাপ আচরণ করার জন্য। যারা আজকের এই অনুষ্ঠানটা শুনছেন, রেডিওর শ্রোতা যারা আছেন, আমি বিশ্বাস করি তাদের মধ্যে অনেকেই এরকম আছেন, এই অনুষ্ঠানটা শুনে উহুহা করবেন, সকালবেলা আবার যাতাই হয়ে যাবেন, কিন্তু আমি এটা বিশ্বাস করতে চাই এই অনুষ্ঠানটা আজকের পরে হয়তো অনেক কি পাল্টাবে। ভাই, খুব ক্ষুদ্র জীবন, মানে অল্প কিছু সময় নিয়ে দুনিয়াতে এসেছি, হ্যাঁ, এবং আজকে আছি কালকে নাও থাকতে পারি। আপনি এখন শুনছেন, হয়তো কালকের রাতে হয়তো আপনার সুযোগ নাও হতে পারে, অনেক মানুষ মারা যাবে আজকের রাতে, হয়তো কালকের মধ্যে আপনিও তাদের পথে হয়তো বা চলে যেতে পারেন। মানে এই ক্ষুদ্র জীবনে এত আরাম আয়েস, এত বেশি লালসা, এত বেশি লিপসা, এত বেশি জিহাংসা, লাভটা কি? চলেই তো যেতে হবে, তাহলে কিছুদিন অন্তত মিলেমিশে এই এরকম দুস্থ মানুষ যারা, এদের পাশে একটু দাঁড়ান না, দেখেন না মানে মানব জীবনে শান্তিটা আসলে কোন জায়গাটা, একটু খুঁজে দেখেন না প্লিজ, মানে সুযোগ দিন। আপনি যে জায়গায় বসে আছেন বা যেভাবে লাইফ লিড করছেন, কালকে সেটা আপনার নাও থাকতে পারে, এটুকু তো বিলিভ করেন। আচ্ছা, তো আপনি এগারো দিন হেঁটে হেঁটে আপনি সিলেট থেকে আপনি ঢাকা আসলেন, এইরকম একটা মানুষ,
স্যান্ডেলটা আমার সামনে দেখছেন না, ওই একটা স্যান্ডেল পাওয়া ফুটে হয়ে গেছে, পরে কিনে গাউসিয়ে দিয়ে 100 টাকা দিয়ে, খাওয়ানোর কোনো চিন্তা করা লাগে না, সিলেটের মানুষ আল্লাহ অনেক ভালো মানুষ, ওরা রাস্তার মধ্যে বইয়ে রয়েছি, এই জিজ্ঞাসা কি বাবা তোমার এবার লাগতেছে কা মাথা না কা খেতে লাগছে, এসে মাথা ধুলাম, কথা করতাম বরিশালের ভাষা, কথা মনে ডাকাত ঢুকে মনে করে মাইন মেরে দেবে, এরকম কবার বান ধরলাম, কথা কইতাম না, হাওনের কথা গুলো মাথা ধুলাম, কতটা বাড়িতে নিয়ে ভাত খাওয়াইতে হবে, বিশ্বাস করেন ভাই, আর মনে করছে নিজের আপন লোকের মতন আমার দেখছে, কতটা বাড়িতে যাও শুন 10 টাকা 20 টাকা দিয়ে দেছো তুমি যাও, আর খালি আল্লাহ দ্বারা ফরিয়াদ করতাম, আল্লাহ আমি তো কইতে পারি না, তুমি আমার মানুষ দেখাই দাও, মাদ্রাসার পোলাপানরা আমার খাওয়ন কিনে দিয়ে গেছে, আল্লাহর বিশেষ একটা রহমত আমি সিলেট পর্যন্ত পাইছি, যখন ঢাকা শহরে ঢুকলাম যার দ্বারা আত্মপাতে কুন্ডা খাও বাবা খাও না হিরোইন খাও, আজকে পার্কে বইয়ে রয়েছি, আপনারা আমাকে সময় আমি তাড়াতাড়ি মোটামুটি স্টুডেন্ট পোলাপান, মামা আমার একটু যেতে পারো আমি একটু খামো, তখন আমার খুব খারাপ লাগছে, আল্লাহ আমি কোন দিনে তোমার লইয়ে যাও, আমার আর থাকতে দিও না।
প্রিয় শ্রোতা, আমরা আরেকটা বিরতি নেব, মাত্র 5 মিনিটের বিরতি, 5 মিনিট পরে আমরা আবারও ফিরে আসবো ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আজকে ফারুক দুস্থ একজন মানুষ, সে এসছে আমাদের হ্যালো 8920 তে, আমাদের হ্যালো 8920 পরিবারের কাছে তার জীবনের গল্পটা বলার জন্য, আর 10 জন মানুষকে সচেতন করবার জন্য যে আপনিও যেকোনো সময় ভিকটিম হয়ে যেতে পারেন, সচেতন থাকুন। কিছু কিছু মানুষ থাকে একেবারেই বিনা লোভে বাধ্য হয়ে বিপদে জড়িয়ে যায়, আমাদের আজকের অতিথি তাই, যদি ওর কথাগুলো আমরা আগাগোড়া বিশ্বাস করি, এবং বিশ্বাস না করে উপায় নেই, কারণ ওর জীবনের যে সারল্য, যে বলাটা, প্রত্যেকটা জিনিস এত পুঙ্খুপুঙ্খভাবে ও বলছে, তাতে বিশ্বাস না করে উপায় নেই। আমরা 5 মিনিট পরে আবারও ফিরে আসব, ওকে যদি দেখতে চান চলে আসতে পারেন আমার ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibria.rj, আমি আবারও বলছি www.facebook.com/kebria.rj পেজটি আছে আরজে কিবরিয়া নামে, ফিরছি ঠিক 5 মিনিট পর।
Close up presents Hello 8920. Close up. The closer, the better. Close up presents Hello 8920. Close up. The closer, the better.
প্রিয় শ্রোতা, আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি, নিঃসন্দেহে একটি দুর্ধর্ষ, কি বলবো, একেবারে সহ্য করা যায় না এরকম একটি অমানবিক জীবনের গল্প। আমরা কথা না বাড়ি আবারও ফারুকের কাছে ফিরতে চাই, যারা জীবনের গল্প বলতে আমাদের এখানে আসতে চান তারা আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892, আমি আবারও বলছি 09613892892। হ্যাঁ ফারুক, শুনি তারপর।
সেটা নারায়ণগঞ্জ গেছে, আমার এক বন্ধু থাকে ড্রাইভার, আমি খোঁজার লোকের নারায়ণগঞ্জে গেলাম।
আচ্ছা,
চাষারা যে আমি অসুস্থ হয়ে পড়ি, আপনাদের স্টক করছেন, আপনি এই মুহূর্তে আপনার আত্মীয়স্বজন খবর দেন, তার আগে একটা কাজ করলাম, একটা ইসিজি করে নিলেন, ইসিজি দেখে আপনি বাঁচতে আছেন, আমি তো বিশ্বাস হয় না, তখন আমি ইসিজি রেফার করে আপনি ঢাকা যাই, যে কোনো যে মেডিকেল পাবেন হেঁটে যাবে তাতে ভর্তি হইবেন। আমি ওই মুহূর্তে মনে করেন ঢাকার দিকে রওনা দিলাম।
আচ্ছা,
আর বাড়িতে একটা ফোন দিলাম যে তোমরা যদি আমার পারো আমার পাশে দাঁড়াও, কেউ আর আমার পরে ফোন দিলাম, কেউ ফোন ধরো না। পরে আমি মিটফুড হাসপাতালে আইলাম, আইয়া মনে করেন কাগজ দেখাইলাম যে আমার ইসিজি রিপোর্ট, লগা লগ আমার ভর্তি দিয়ে দিল, আইসিজি তো হয়ে গেল, নিয়ে অনেকগুলো ট্যাবলেট দিল, কয়েকগুলো একবারে খালি শুয়ে থাকেন, এখানে কোনো কথাবার্তা দরকার না, কালকে দিনে কথা কম আমি লাগে দিনে এক কামনে একটা ইসিজি করা লাগবে, এই একটা ইসিজি আমরা বিশ্বাস করতে পারি না, আমাদের কোনো টাকা নেই। পরে অন্য ডাক্তারে কয় ঠিক আছে ভর্তি নাও, ভর্তি নিল আমারে, দুদিন পরে বড় ডাক্তার এলো, বড় ডাক্তার আছে নামে করে কইতে পারে না যে স্যার আমার এই সমস্যা আছে, মেডিকেল বার করে দেয়, হ্যাঁ যে ট্রিটমেন্ট দেয় সেই ট্রিটমেন্ট আমি চলতে আছি।
আপনি অনুষ্ঠানের খোঁজটা পেলেন কিভাবে?
আমি আপনার অনুষ্ঠানটা প্রতিবার যখন গাড়ি চালাতাম যখন দূরে যেতাম আমি আপনার অনুষ্ঠানটা শুনতামই,
সবসময় শুনতাম,
সবসময় আমি প্রথম শুনি যে কবে জানেন, একটা মাইয়ারে মনে করেন যে ওই যে আসল ইয়া নৌকায় বইয়া
খুবই সারা জাগানো একটা এপিসোড ছিল। জি, আমরা ঠিক জানি না এই মেয়েটি এখন কোথায় আছে, কেমন আছে, আমরা আশা করছি ভালো আছে, ভালো থাকুক
সবসময়।
সাহস করে এসেছিল আমাদের এখানে সোসাইটিকে নিজের কথাগুলো বলার জন্য এবং পুরান ঢাকার মেয়ে সে। তো আপনার এই সময় মনে হলো যে
আমি চিন্তা করলাম যে আমি যে কোনো সময় হার্ট স্ট্রোক করতে পারি, আমার দুইবার স্ট্রোক হয়ে গেছে, মনে হলো আমি একটু শান্তিতে ঘুমাইতে চাই, মাথা দিয়েছে লগালগ দুনিয়ার কথা কথা করে খালে মনে পড়ে কি ভুল করলাম, কে ভুল করলাম, খালে মানে প্রশ্ন জাগে।
ছেলেটা কোথায় আপনার?
আমার মায়ের দ্বারে আছে।
কথা বলা হয়
না ভাই, মনটা খালে খা খা কান্দে, এক নজর দেখতে না।
কি জীবন, মনুষ্য জীবন কত দামি জীবন, সৃষ্টির সেরা জীব আমরা না, দুনিয়াতে আসলাম
দেয়নি।
আপনি কথা বলবেন, আপনার যতক্ষণ ইচ্ছা আপনি আপনার ছেলের সঙ্গে কথা বলবেন, আপনি আমাদের ফোন আছে এখানে, কোনো সমস্যা নাই, আপনি ফোন করলে ফোন ধরবে?
আমি না, আমি আমি আম নখন
আমি ফোন দিলে আমার নাম্বার থেকে কথা বলবে?
আল্লাহ যত মিলে দেয় ভাই, দিতে পারে ভাই, আশা করে দেবে আল্লাহ মিলে।
ঠিক আছে, আমি
টেলিফোন দিয়ে দেন,
টিএনটি থেকে দিব না?
হ্যাঁ টিএনটি দেখেন, এই নাম্বার গুলো ও মনে করে আমি দিই, টিএনটি নাম্বারটা বোঝে না,
টিএনটি নাম্বার
বোঝে অনেক চালাক, আল্লাহ আমি পারি না। ডাক্তারে আমার ডাইরেক্ট কইছে তুমি নেশা, দুইটা নেশা না করলে তোমার দুই লাখ লাখ হার্ট স্ট্রোক হইতে পারে না, তুমি কি নেশা করছো আমারে কও, আমার পাশে লইয়ে গেছে, আমি কিন্তু কি স্বীকার করবো, আমি বার করে দেবে পারলাম না ডাক্তার গুলো কথা কইতে, একমাত্র আপনার দ্বারা আমি আইসি মনের কথা কই, আমি নিশ্চিন্ত একটু ঘুমাবো, একটা রাত আমি ঘুমাই নেবে বিশ্বাস করেন, রাতে ঘুমের মতো লাফে একটু বইয়ে থাই, মন দিয়ে একটু কেলে কথা কমে পারি না ভাই, এই কথা কেউ জানাইতে পারি না ভাই, এত লজ্জার কথা, মানুষের দ্বারা হাসপাতালে ভাই হিরুন শিখে লড়াই দেয় ভাই, ভাত খাই না রাত্রে, ডায়াবেটিস দেখে শুধু রুটি খাই থাই রাত্রে,
এখন টাকা পয়সা আসে থেকে পান কিভাবে
ভাই, যদি কেউ মায়া হয় ভাই পইয়ে থাকে আসপাতে না, যদি আল্লাহ কেউ মনে করেন যে দয়া দিয়ে পাঠাতে দুই সাত টাকা যদি কেউ দেয় ওই ওষুধ তো দেশে ভাই লাগাই, হাটের ওষুধ দেশে কিনে খাইতে হবে, কিন্তু এত একদিনে কিনে খাইনি, শুধু এই ডিয়ে পকেটে রাখি, দাম কম এই ডিয়ে পকেটে রাখি, যখন ব্যথা এই ডিয়ে খাই,
আচ্ছা
শুধু এই ডিয়ে খাইতে
খাচ্ছিলেন এটা ব্রেকের সময়, আমি সেজন্য জিজ্ঞেস করছিলাম আপনাকে, হ্যাঁ
আপনার
তো কোন ফোন নাম্বারও নাই যোগাযোগ?
না ভাই আমার কোনো কিছু না, মোবাইল তো লইয়ে গেছে,
কি করবেন আপনি, কোথায় যেন ঘুমান,
মাঝে মাঝে স্টুডিয়ামে ঘুমাই ভাই, জানি না ভাই, আটতে আটতে যখন দেশে দুর্বল লাগে তখন
শুয়ে পড়েন,
শুয়ে পড়ে আমার লুঙ্গি আছে আমার দ্বারা, লুঙ্গি
মারতে করতে পারেন,
পার্কে যাই,
কোন পার্কে, রমনা পার্কে,
রমনা পার্কে যাই,
গিয়ে
যাই মনে করেন এই সময় একবার মানে গোসল করে রোদে খারাই থাকি,
কোথায় পুকুর টুকুর আছে ওখানে,
রমনা পার্কে একটা পুষ্কনি আছে,
তো ইয়ে হয় না আপনার পানিতে তো আপনার শরীরের অবস্থা খুবই খারাপ, যে কোনো মুহূর্তে ডুবে ডুবে যেতে পারেন।
না আপনি পায়ে মনে আপুর দিয়ে মনে করেন সাবান টাবান মাইকা কিছু ধরে একটা ডুব দিয়ে মনে করেন সাবান সঙ্গে সারা আপুরটা খারাই থাকি, গায়ে কাপড় চোপড় শুকিয়ে যায়।
গায়ে কাপড় চোপড় শুকান?
হ্যাঁ, খুলতে পারি না তো, শার্ট খুললে তো পড়তে পারবো না।
মানে শার্ট খুলে পড়তে পারবেন না মানে আপনার নখ দিয়ে তো সেই শক্তিটা পান না নাকি?
হাত তো মনে করেন সোজা না, যে শার্টটা আবার লই আম।
বাম হাত তো পুরোপুরি আপনার একদম কন্ট্রোলস।
গরম পানি যা তেল মালিশ করলে কিন্তু ভালো হয়, সবাই একই কথা যে মালিশ করুন, মালিশ আমি কমনে করবো। একাই তো মনে করেন দুইটা ডলার দেওয়া যায়, তিন নম্বর ডলার দিলে মনে করেন দুর্বল লাগে।
বাথরুম টাথরুম টয়লেট টয়লেট করলে
সবাই ডাইনেতে, বাথরুম হলে কোনো কষ্ট হয় না ভাই, আর চার দিন পাঁচ দিন পর একদিন বাথরুম হয়।
খাওয়াই তো নাই পেটের মধ্যে,
খাওয়ান না ভাই। ভাত কবে খাই জানি না, বিশুদ্ধবার ভাত খাই আর খাইনি, ডায়াবেটিস এর ভয়ে ভাত খাইনি, খালি রুটি খেয়ে থাকি।
ডায়াবেটিস আছে
আমার, তিন নম্বর স্টোকটা ডায়াবেটিস এর লোক।
কিছু বলতে চান আমাদের লিসনারদেরকে?
হ্যাঁ
বলেন
ভাই। আল্লাহ আপনাকে যতটুকু ধারণ ক্ষমতা দিচ্ছে ওই তো ক্ষমতা অনুসারে আপনারা ভাই চলাফেরা করেন, কোন কোন মেডিসিন দিয়ে আপনারা চলাফেরা করেন না ভাই, আমার মতন পঙ্গু হইন না ভাই। আল্লাহ আমার দিয়ে আপনাকে একটু শিক্ষা দেওয়ার সুযোগ হয়েছে ভাই, আপনারা আমার দেখেন ভাই, যতটুকু আল্লাহর ধারণ ক্ষমতা আছে অতটা দিয়ে আপনারা চলাফেরা করেন ভাই, মেডিসিনের ভিতরে কেউ যাইন না ভাই, পঙ্গু হয়ে যাবেন ভাই, আর আল্লাহর দিকে ভাই ঠিক করেন ভাই।
হি ইজ রিয়েলি জেনুইন ম্যান ফ্রম মাই হার্ট, আই বিলিভ হিম। বিলিভ এটা আমার একেবারেই ব্যক্তিগত ব্যাপার, আপনার জায়গা থেকে আপনার মতো করে ওকে যখন ফ্লোর দিলাম, ও জেনুইনলি আপনাদের কাছে সাহায্য চাওয়ার জন্য আসে নাই, ও শুধু বলতে এসছে সচেতন হন, আমরাও আপনাদের কাছে সাহায্য চাবো না। এবং মানে আমি টোটালি স্পিচলেস যে একটা মানুষের জীবন কিভাবে স্পয়েল্ড করে দিতে পারে এই মেডিসিন। ওয়ান মেডিসিন ইজ এনাফ, একটা ভুল ওষুধ এনাফ। আচ্ছা আপনি কি আমাদের লিসনার যারা আছে তাদের কাছে কি হাত পাততে চান, তাদেরকে কিছু শান্তির জন্য বলতে চান? প্রিয় শ্রোতা, ও হাত পাতেনি কিন্তু আমাদের মানবিকতার একটা জায়গা আছে, এই মানবিকতার জায়গা থেকে হয়তো অনেকেই ওকে সাহায্য করতে চাইবেন। যারা ওকে সাহায্য করতে চান আমাদের যে হেলো 8920 বিকাশ নাম্বার আছে, যেহেতু ওর কোন সেল নাম্বার নেই, আমি চাইলে ওর সঙ্গে সরাসরি কথা বলার জন্য একটা ব্যবস্থা করে দিতাম, সেই নাম্বারে ওর সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। এছাড়া আমাদের অনুষ্ঠানে যে দুটো নাম্বার আছে সেই দুটো নাম্বারে আপনারা সাহায্য পাঠাতে পারেন, যদি আপনি মনে করেন আপনার জায়গাটা থেকে ওকে কিছু হেল্প করা দরকার। আমি নাম্বার দুটো আপনাদেরকে বলে দিচ্ছি, এটা পার্সোনাল নাম্বার হেলো 8920, এটা এজেন্ট নাম্বার নয়। আপনারা যারা সাহায্য পাঠাতে চান এই দুটো নাম্বারে পাঠাতে পারেন, 01782510515। আমি আবারও বলছি 01782510515। আরো একটি নাম্বার রয়েছে 01743075722। আমি আবারও বলছি 01743075722। এই নাম্বারে চাইলে আপনারা যদি মনে করেন ওর চিকিৎসার জন্য কিংবা ওর জন্য কিছু করা উচিত আপনাদের ব্যক্তিগত জায়গা থেকে, আপনারা চাইলে এই দুটো নাম্বারে বিকাশ করে ওর জন্য সাহায্য পাঠাতে পারেন। আর একটি বিষয় বলতে চাই প্রিয় শ্রোতা, এই দুটো নাম্বারে নাম্বার দেওয়ার পরে আপনারা কন্টিনিউয়াসলি অনেকে এখানে ফোন করেন, এই নাম্বার দুটো সবসময় রেসপন্স করা সম্ভব হয় না, অনেক সময় বন্ধ রাখতে হয়, এতগুলো ফোনের সঙ্গে কথা বলা সম্ভব নয়, এই দুটো শুধুমাত্রই বিকাশ নাম্বারের ক্ষেত্রে ব্যবহার করা হয়। সুতরাং আপনি ফোন বন্ধ পেলে বা আরো কনফার্ম হতে চাইলে আপনি যেটা করবেন, কোন সাহায্য পাঠালে একটা টেক্সট পাঠিয়ে রাখবেন যে আমরা টাকাটা পেয়েছি কিনা, আমরা ফিরতি টেক্সট আপনাকে জানিয়ে দেব যে আপনার অর্থ পাওয়া গিয়েছে। সুতরাং বন্ধ থাকলে কিংবা কোনোভাবেই আপনার ফোন রেসপন্স না করলে এখানে হতাশ হওয়ার কোনো কারণ নেই। শুধু একটা কথাই বলতে চাই শেষে এসে, মনুষ্য জীবন খুবই স্বল্প সময়ের জীবন, খুবই অল্প সময়ের জন্য আমরা দুনিয়াতে এসেছি, সবাই মিলে আমরা ভালো থাকতে চাই, একই সমাজে বসবাস করি, একজন মানুষ দুস্থ থাকলে তার দিকে যদি হাত বাড়িয়ে দিতে না পারি কেমন মানুষ আমরা, কোন বিবেক নিয়ে আমরা বসবাস করি। ভালো থাকবেন সবাই।